This track was downloaded from FusionBD.com.
সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন, আমি জানি সবাই খুবই ভালো আছেন এই মুহূর্তে, এই মুহূর্তটাতে বিশেষ করে, কারণ আমি চলে এসেছি এবং একটু পরে গুরু হিতেশাম চলে আসবেন স্টুডিওতে আপনাদের সাথে কথা বলবার জন্য। আর সেই মুহূর্তটা পর্যন্ত সবাইকে অপেক্ষা করতেই হবে বন্ধু, যখন গুরু আসবেন এবং আসবেন আমাদের আজকের অতিথি বন্ধু। তবে তার আগে সবাইকে ওয়েলকাম করছি আজকের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশে। বুঝতেই পারছেন আমি মেঘলা কথা বলছি আপনার সাথে এবং ঘড়িতে এই মুহূর্তের সময় হচ্ছে ঠিক রাত 10:32। আপনার সাথে আছি আমরা অনেকটা সময় জুড়ে এবং আমিও আশা করছি যে আপনি অনেকটা সময় জুড়ে, মানে যতটুকু সময় আমরা থাকবো ঠিক ততটুকু সময় আমাদেরকে আপনারা দেবেন আর কি। ওকে বন্ধু, অনেক মানে কথা বলতে হয় আরজেদেরকে এবং বন্ধুদের সাথে কথা না বললে একদমই ভালো লাগে না, বিশেষ করে আমার, কারণ সপ্তাহে একটা দিন আসি এবং আমার যখন মাইক্রোফোনটা পাই আমি তখন মনে হয় যে এক নিঃশ্বাসে সবকিছু বলে দিই, এক সপ্তাহে কি করলাম না করলাম, কি খেলাম, কোথায় ঘুরলাম। সো সেম জিনিসগুলো আমি আপনাদের কাছ থেকে শুনতে চাই যে এই সপ্তাহটা আপনারা কি করেছেন, কোথায় গেছেন, কেমন ছিলেন আর কেমনই বা আছেন, সবকিছু আমাকে জানিয়ে দেবেন বন্ধু। আর জানানোর মাধ্যমগুলো তো আপনি জানেনই, তারপরে জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ দিয়ে লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান, আমাকে যা কিছু আপনি জানাতে চান বেসিক্যালি সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই আপনি এখানটিতে আসতে পারেন, শেয়ার করতে পারেন আপনার ভালোবাসার কথা। আপনি নির্দ্বিধায় নিশ্চিন্তে এখানটিতে এসে আপনার সব বন্ধুদেরকে আপনার মনের কথাগুলো ঢেলে সাজিয়ে দিতে পারেন বন্ধু, একদম অকপটে বলতে পারেন আপনার সেই সব কথাগুলো। এবং সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। ওকে, এবং ফেসবুকে আপনি জানেন আমাদের ঢাকা এফএম এর একটা অফিশিয়াল ফ্যান পেজ আছে, সেখানটিতে সবাই আসে, লাইক করে, কমেন্ট করে এবং আমাদের সাথে ইনভলভ হয় এবং খুব মজা করে তাদের মতামত দিয়ে। সো আপনিও আমাদের এখানটিতে, এই পেজটিতে আসেন এবং আমাদের এখানটিতে লাইক করবেন এবং আমাদের যে পোস্ট একটু পরে আপলোড করা হবে সেই পোস্টটিতেও লাইক করবেন এবং কমেন্ট করবেন। সো ফেসবুকের সেই অফিশিয়াল অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। আর আপনি আমাদের এই পেজটি যেভাবে খুঁজে পাবেন সেটি হচ্ছে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টে সার্চ বারে গিয়ে ঢাকা এফএম লিখে সার্চ দিলেই আপনাদের সেই কাঙ্ক্ষিত ঢাকা এফএম এর ফ্যান পেজটি উন্মুক্ত হয়ে যাবে আপনার সামনে এবং সেখানটিতে আপনি দেখছেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে অনেক অনেক, বলতে 270,000 প্লাস। তো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল অফিশিয়াল ফ্যান পেজ। তো নির্দ্বিধায় এখানটিতে আপনি লাইক করতে পারেন আর আমাদের সাথে সংযুক্ত থাকবেন আপনি 24/7, তাতে কোনোই সন্দেহ নেই। আর একটু পরে আমরা একটি পোস্ট আপলোড করব আমাদের প্রাণ আর ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি বন্ধুর ফটোগ্রাফ বা কিছু পোস্টে লেখা সহ। সো সেখানটিতে আশা করছি আপনি লাইক করবেন, কমেন্ট করবেন এবং ইচ্ছে করলে আপনি এই পোস্টটি শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছেও। এবং যে কথাটি না বললেই নয়, সবাই জানেন যে গত 17 জানুয়ারি 2014 আমরা হারিয়েছি আমাদের মহানায়িকা সুচিত্রা সেনকে। গভীর দুঃখের সাথে এবং শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই মানুষটিকে যিনি বাঙালি মানুষ পটের এক স্বপ্ন প্রতিমা। গত শতাব্দীর 50 দশক থেকে 60-70 দশক পর্যন্ত সুচিত্রা উত্তম জুটি আলোড়ন সৃষ্টি করে বাঙালি সমাজে। সেই সময় থেকেই শুরু করে এখন পর্যন্ত সুচিত্রা সেন আমাদের মনের মাঝে আছেন এবং থাকবেন চিরকালই। তার হাসি, চাহনি, এসব কথা তো আর নতুন করে বলবার কিছুই নেই। শুধু এটুকু বলতে চাই, উনি যেখানেই আছেন যাতে ভালো থাকেন এই প্রার্থনা করি আমাদের এই প্ল্যাটফর্মের সব বন্ধুদের পক্ষ থেকে। এবং আমি জানি সব বন্ধুরা তার জন্য, তার আত্মার জন্য প্রার্থনা করবেন এবং এই মহানায়িকার প্রতি অনেক অনেক ভালোবাসা। আজকে আমাদের এই প্রাণ ভালোবাসার বাংলাদেশের আমরা প্রোগ্রামটি আমাদের যে ওয়েলকাম সংটি প্লে করি সেই ওয়েলকাম সংটি আজকে এই মহানায়িকার উদ্দেশ্যে আমরা প্লে করব এবং তারই অভিনীত একটি ছবি থেকে এবং গানটি সবারই খুব প্রিয় জানা শোনা গানটি হচ্ছে আমি প্লেটা করেই দিই খুবই চমৎকার একটি গান এই পথ যদি না শেষ হয় আই থিঙ্ক সবার অনেক পছন্দ হবে এবং সবাই মহানায়িকার আত্মার জন্য প্রার্থনা করবেন সো বন্ধু শুনতে থাকুন আমি ফিরে আসছি একটু পরে প্রাণাপ ভালোবাসার বাংলাদেশ শুনছেন আপনি প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশ আর এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা এফএম 90.4 থেকে মেঘলা আছি আপনার সাথে এবং আছে ঘড়িটাও বলে দিচ্ছে সময় এখন ঠিক রাত 10:45 এবং অনেকটা সময় জুড়ে বন্ধু আপনার সাথেই থাকবো আর একটু দেখে নিই যে আজকে ওয়েদারটা কি বলছে এই মুহূর্তে ওয়েদার বলছে যে এই মুহূর্তে 20 ডিগ্রি সেলসিয়াস বাইরের আবহাওয়াটা এরকম বেশ ঠান্ডায় আর কি তবে গতবারের চেয়ে মানে গতকাল বা গত পরশুর চেয়ে আজকে একটু গরম পড়েছে বেশি মানে গরম মানে খুব একটু সহনীয় খুব বেশি শীত না আর শীতকাল মানেই হচ্ছে খুব অনেক মজার পিঠা খাওয়ার সময় পিঠা খাওয়ার টাইম পিঠা খাওয়ার মানে ঘুরতে যাওয়ার সময় খুব সাজগোজ করার সময় খুব একটা চমৎকার একটা কাল আমার খুবই পছন্দ কিন্তু যখন দেখি যে চারপাশের অসহায় মানুষগুলো রাস্তায় পড়ে আছে তখন আসলে এই জিনিসগুলো এনজয় করার মুড থাকে না তো যাই হোক বন্ধু আপনি আছেন আমার সাথে আমি আছি আপনার সাথে এবং আপনি যেভাবে আমার সাথে আছেন সেটা আমি জানিয়ে দেব কিন্তু তার আগে অনেক বন্ধুই আমার সাথে যুক্ত হয়ে গেছেন এবং জানাচ্ছেন তার মনের কথা সেখান থেকে আমি কিছু এসএমএস এন্ড কমেন্টস পড়বই যেমন রাশেদ আছেন আমার সাথে এই মুহূর্তে লিখেছেন গুরু আমি মোকে খুব ভালোবাসি কিন্তু ও বুঝতেই চায় না প্লিজ গুরু ওকে বলবেন ওকে এটা গুরু আসলেই আমি ওনাকে বলে দিব আর একটু পরেই গুরু ইতেশাম স্টুডিওতে প্রবেশ করবেন এবং চলে আসবেন আজকের অতিথি বন্ধু আছেন এই মুহূর্তে আমার সাথে রিয়েল বাবু ওকে বাবু লিখেছেন হোমনা থেকে যে হ্যালো মেঘলা আপু তুমি কেমন আছো ওকে আমি ভালো আছি অ্যান্ড নাইমু যুক্ত হয়েছেন দোহার থেকে লিখেছেন যে আপু অ্যান্ড গুরু কেমন আছো তোমরা ও খুব সুন্দর একটা প্রশংসা করেছেন নাইম আমাকে অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ জুবায়ের যুক্ত হয়েছেন শিবচর থেকে লিখেছেন হাউ আর ইউ আমরা কেমন আছি জানতে চেয়েছেন এবং লিখেছেন যে আমি এবার এসএসসি এক্সাম দিব প্লিজ আমার জন্য দোয়া করো অফকোর্স দোয়া করি এবং পড়াশোনাটা ঠিক মতো করো আর পড়াশোনা বাদ দিয়ে একদম প্রোগ্রাম শুনো না ওকে জুবায়ের অ্যান্ড আরিফও যুক্ত হয়েছেন নরসিংদী থেকে আর বন্ধু আপনি অবশ্যই আপনার মনের কথাগুলো জানাবেন কি করছিলেন কি করছেন এই মুহূর্তে সবকিছুই জানিয়ে দিবেন আমাকে আর সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন আর টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটিও লিখবেন তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং আমি সবসময় বলছি যে আপনি অবশ্যই অবশ্যই আমাদের এই প্ল্যাটফর্মে আসতে চান এটা আমি খুব ভালো করেই জানি আর আমরা সবাই জানি ইনফ্যাক্ট এবং আপনি আপনার সেই কথাগুলো সেই ভালোবাসার অব্যক্ত কথাগুলো আপনি এখানে জানাতে চান সো নির্দ্বিধায় এখানে চলে আসতে পারেন জানাতে পারেন আপনার মনের কথাগুলো আর তার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে এবং ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে সেটা তো জানেনই সবাই তারপরও জানিয়ে দিচ্ছি www.facebook.com/dhakafm90.4 এখানটিতে এসে আপনি আমাদের সাথে সংযুক্ত থাকবেন লাইকের মাধ্যমে সো আপনি আমাদের এই পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথেই থাকবেন আশা করছি এবং এটা যে রিয়েল পেজ সেটা আপনি বুঝবেন আমাদের লাইকিং এর পরিমাণ দেখে এখানে এসে দেখবেন যে লাইকিং এর পরিমাণ হচ্ছে 2,70,000 প্লাস সো এটি হচ্ছে ঢাকা এফএম এর রিয়েল ফ্যান পেজ এত ইনফরমেশন দিলাম এবং একটা ইনফরমেশন না দিলেই নয় সেটি হচ্ছে এই জানুয়ারির 28 তারিখে সাইফুর্স এর সব ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তির ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30 বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713-432096 এই নাম্বারটিতে আর জানি বন্ধুরা অনেক অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য সো একদমই আমি মানে নিরাশ তো হওয়ার কারণই নেই কিন্তু শুধু ধৈর্য ধরে আরেকটু অপেক্ষা করতে হবে কারণ একটু সময় পরেই চলে আসবেন গুরু হিতেশাম স্টুডিওতে এবং অবশ্যই থাকছেন আজকের বিশেষ অতিথি বন্ধুও আর এই মুহূর্তে আর কে কে আছে দেখে নিয়েই আছেন আমাদের সাথে ইভান গাজীপুর থেকে লিখেছেন মেঘলা আপি চা টা বানিয়ে আমি একদম রেডি গল্প শোনার জন্য ওকে, এন্ড অনি আছেন, লিখেছেন যে প্রাণা ভালোবাসার বাংলাদেশকে আমি অনেক অনেক ভালোবাসি। এন্ড নিতু যুক্ত হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া থেকে, লিখেছেন যে কেমন আছো মেঘলা আপু এন্ড গুরু, গুরুকে আমার সালাম জানাবে। মেঘলা আপু তোমাকে আমি SMS করি, বাট তুমি পড়ো না, আজ পড়বা কিন্তু। ওকে নিতু, পড়ে দিলাম SMS টা, আশা করছি যে মনটা মানে একটু ভালো লাগছে আপনার। মনটা তো আপনার ভালোই, কিন্তু আমার SMS টা যেহেতু আপনার নামটা নিলাম অন এয়ারে, সেহেতু আপনি নিশ্চয়ই অনেক খুশি হয়েছেন। রাইট, এন্ড এই মুহূর্তে রোজা আছেন বনশ্রী থেকে, লিখেছেন হাই মেঘলা। আচ্ছা, উনিও খুব একটা সুন্দর প্রশংসা করেছেন, থ্যাংক ইউ রোজা আপনাকে। এন্ড আবু সাইদ লিখেছেন ময়মনসিং থেকে যে মেঘলা আপু এন্ড গুরু আমার সালাম গ্রহণ করুন। সুজনও আছেন গাজীপুর থেকে, লিখেছেন যে মেঘলা আপু তুমি কেমন আছো, এটা আমার ফার্স্ট SMS। আছেন এই মুহূর্তে আমার সাথে ইমরান হোসেন, বিলাসও আছেন মগবাজার থেকে, শ্রেষ্ঠ আছেন টঙ্গী থেকে, এবং আছেন মামুন গফরগাঁও থেকে, আছেন এই মুহূর্তে দিয়া ফরিদগঞ্জ থেকে, শুভ সাথী যুক্ত হয়েছেন ঢাকা থেকে আমাদের সাথে, আছেন এই মুহূর্তে হাবিব, ওকে মোহাম্মদপুর থেকে যুক্ত হয়েছেন আলী। আর বন্ধু, আপনিও যুক্ত হবেন আমাদের সাথে, এবং অবশ্যই আপনার মনের কথাগুলো জানিয়ে দিবেন, জানাতেই থাকবেন অনবরত 16260 এই নাম্বারটিতে। আর এই মুহূর্তে আমি চলে যাচ্ছি সুপার রোমান্টিক একটি গানে, সেটি হচ্ছে ও ইয়ারা রব রুস জানে দে বাই দ্য ফিল্ম সো জানা থা। খুবই খুবই রোমান্টিক একটি সং বন্ধু, এনজয় করুন, ফিরে আসছি একটু পরেই।
This track was downloaded from FusionBD.com.
জি হ্যাঁ বন্ধু, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ, আর আমাদের এই আয়োজনটি আপনি শুনতে পাচ্ছেন ঢাকা FM 90.4 থেকে। আর আমি তো আছি মেঘলা আপনার সাথে কথা বলবার জন্য, এবং আছি আপনার SMS পড়বার জন্য, মনের কথা এখান থেকে সেখানে পাঠিয়ে দেওয়ার জন্য, পৌঁছে দেওয়ার জন্য। সো আপনি আপনার যেসব আরো মনের কথা জমে আছে সব আপনি আমাকে এই মুহূর্তে লিখে পাঠিয়ে দিন, এবং যদি আপনি চান এখান থেকে এসে বলতেও পারেন। সো সব পথে আপনার জন্য খোলা আছে, আপনি বেছে নিন আপনি কোন পথটা অবলম্বন করতে চান। আমি সবগুলো ওয়ে জানিয়ে দিচ্ছি, কিভাবে আসবেন, কিভাবে কথা বলবেন, আর কিভাবে জানাবেন আপনার মনের কথা। আপনি ফার্স্টে যেটা করবেন সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন, তারপর টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে আপনি যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি ইচ্ছে করলে আমাদের এই প্ল্যাটফর্মে এসে আপনার ভালোবাসার কথাগুলো জানিয়ে দিতে পারেন নির্দ্বিধায়। সো সেটার জন্য যেটা করতে হবে সেটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন সে একটি নাম্বার 16260 তে। এবং ফেসবুকে আমাদের অফিসিয়াল ফ্যান পেজ আছে, তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এবং এখান থেকে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে, লেখা আছে যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি সজীব, শুনবো তার জীবনের কথা। রিয়েলি বন্ধু, অপেক্ষা করছেন আপনি সজীব ভাইয়ের কথা শুনবার জন্য আমি জানি, এবং আপনার মতো আপনার সাথে আমিও অধীর আগ্রহে অপেক্ষা করছি, এবং আরও অপেক্ষা করছি গুরু এহতেশামের জন্য। এখনও স্টুডিওতে আসেননি, তবে একটু পরেই চলে আসবেন উনি, এবং তখনই ওয়েলকাম করে নেব, একদমই আমি দেরি করব না, আর আপনাদেরকেও আর অপেক্ষা করাবো না, অবশ্যই না। সো আমি কিছু SMS এবং কমেন্টস তো পড়বই, যেমন ফেসবুকে আমাদের সাথে যুক্ত হয়েছেন মোহাম্মদ শামীম, রিয়াদ লিখেছেন মেঘলা আপু এন্ড গুরু কেমন আছো তোমরা, আছেন দুর্জয় তানভী, লিখেছেন যে সজীব ভাইয়ের গল্প অনেক রোমান্টিক হবে, উনি এটা আশা করছেন, ওকে। অ্যান্ড আছেন নিশাদ রিমন, লিখেছেন যে গুরুকে আমার সালাম। অ্যান্ড আছেন নাজমুল হাসান, আছেন এই মুহূর্তে দুর্জয় তানভীর, আছেন রোমান খান, উনি ফেসবুকে যুক্ত হয়েছেন, নাজমুল হাসান উপযুক্ত হয়েছে, এবং আছেন এই মুহূর্তে তানভীর ইকবাল, লিখেছেন যে মেঘলা আপু কেমন আছো, গুরু কেমন আছো, গুরুকে আমার সালাম দিয়ে, ওকে। অ্যান্ড SMS করেছেন যারা তাদের তো নাম পড়তেই হবে, যেমন আছেন শিমু উত্তরা থেকে, লিখেছেন মেঘলা আপু এটি হচ্ছে ওনার প্রথম SMS, তো আমি যেন এটা পড়ি। অ্যান্ড শিহাবও যুক্ত হয়েছেন মানতালা থেকে, লিখেছেন যে এটা হবিগঞ্জে, লিখেছেন হাই গুরু অ্যান্ড আপু, হাউ আর ইউ, মেঘলা আপু আমি আপনাদের নিউ ফ্রেন্ড, সো ওয়েলকাম করছি শিহাব আপনাকে। নিশাদ যুক্ত হয়েছেন শিবচর থেকে, আছেন নূপুর, উনি আমাদের সাথে যুক্ত হয়েছেন ঢাকা থেকে, লিখেছেন যে আপু তোমরা কেমন আছো, এটা আমার ফার্স্ট SMS, পড়লে খুশি হব, প্লিজ আমার জন্য দোয়া করবে, আমি এবার HSC এক্সাম দিব। অফকোর্স নূপুর, দোয়া করি আপনার জন্য। অ্যান্ড দোহার থেকে যুক্ত হয়েছেন বিকাশও, আছেন এই মুহূর্তে জুবায়ের আবেদিন যাত্রা বাড়ি থেকে, লিখেছেন আপু আমার মনটা অনেক খারাপ, আমার SMS পড়ে একটু আনন্দ দেবে কি। ওকে জুবায়ের SMS তো পড়লাম, আপনি আনন্দ পেয়েছেন কি, সেটাও আপনি আমাকে ফিরতে SMS অবশ্যই জানাবেন, ওকে। অ্যান্ড আছেন এই মুহূর্তে সুজন ঢাকা ক্যান্টনমেন্ট থেকে লিখেছেন, হাউ আর ইউ? অ্যান্ড আমি নিলুফাকে খুব খুব ভালোবাসি কিন্তু সে আমাকে বুঝতে চায় না। এর অ্যান্সার আসলে আমি দিতে পারবো না, এটা আসলে গুরুকেই দিতে হবে। আমি এটা খুবই খুবই হাইলাইট করে রাখছি, গুরু আসলে আমি এই কোয়েশ্চেনটা মানে এই কথাটা বলবো, দেখি গুরু কি বলেন। অ্যান্ড ইউসুফও যুক্ত হয়েছেন, ইউসুফ অ্যান্ড সুমন দুজনেই যুক্ত হয়েছেন আমার সাথে এই মুহূর্তে শিবচর থেকে। লিখেছেন, হাই মেঘলাপু, প্লিজ আমার এস এম এস পড়ো, না পড়লে কিন্তু আমি আর এস এম এস করবো না, খুব ভয় পেয়ে গিয়েছি। অ্যান্ড তাই তাড়াতাড়ি এস এম এসটা পড়ে দিলাম, সো আশা করছি এরপরে আরো বেশি বেশি এস এম এস করবেন। আর তার আরো একবার জানিয়ে দিচ্ছি কিভাবে এস এম এস করবেন, আমার কাছে এই মুহূর্তে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম স্পেস আপনার লোকেশন স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নম্বরে। ওকে, জানিয়ে দিই যে এই জানুয়ারির 28 তারিখে সাইফুর্সের সব ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তির ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432096 এই নম্বরটিতে। আর বন্ধু, আপনি যদি আপনার ভালোবাসার গল্প স্বল্পগুলো আমাদেরকে শেয়ার করতে চান, আমাদের এই প্ল্যাটফর্মে এসে জানাতে চান, সেজন্য আপনাকে খুব সিম্পল একটা কাজ করতে হবে, সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম ঠিকানা বয়স পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং একবার না, আপনি এস এম এসটা একাধিকবার করবেন, অনেকবার করে করবেন 16260 তে যদি আপনি আসতে চান আমাদের এই প্ল্যাটফর্মে। আর আপনাকে ফেসবুকের অ্যাড্রেসটি আরো একবার জানিয়ে দিচ্ছি, www.facebook.com/dhakafm94, এখানটিতে আপনি আসবেন আশা করছি এবং লাইক করবেন আর কমেন্ট করবেন আমাদের পোস্টটিতে। আর ইচ্ছে করলে আপনি আমাদের এই পোস্টটি শেয়ারও করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে। আর যেটা বলছিলাম যে একটু আগেই ফেসবুকে আমাদের যে পোস্টটি আপলোড করা হয়েছে সেখানটিতে লেখা আছে যে প্রাণব ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি বন্ধু সজীব। সো আমরা ওয়েট করছি গুরু এহতেশামের জন্য এবং অবশ্যই ওয়েট করছি আজকের অতিথি বন্ধুর জন্য, শুনবো আজকে তার জীবনের কথা কি আছে, কি বলতে চান সবকিছুই শুনবো। তবে তার আগে বন্ধু চলুন একটা গান শুনে আসি, খুবই চমৎকার একটি গান, সেটি হচ্ছে বল তুই আমায় ছেড়ে কোথায় যাবি। শুনতেই থাকুন, ফিরে আসছি আমি একটু পরেই। ইয়েস বন্ধু, আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ এবং সবাইকে ওয়েলকাম করছি আরো একবার। এবং ওয়েলকামের সাথে সাথে জানিয়ে দিতে চাই যে এই জানুয়ারির 28 তারিখে সাইফুর্সের সব ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তির ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন 01713432096 এই নম্বরটিতে। এবং সব বন্ধুরা আছেন আমাদের সাথে যুক্ত হয়ে আছেন এবং সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছেন গুরু হিতেশামের জন্য। সো আমি একদম টাইম নিতে চাই না, আমি একদমই কাউকে আর অপেক্ষা করাতে চাই না, বিকজ ইয়েস ফ্রেন্ডস, ইটস টাইম টু ওয়েলকাম গুরু এহতেশাম। অ্যান্ড ফাইনালি গুরু, ওয়েলকাম করছি আপনাকে প্রাণব ভালোবাসার বাংলাদেশে, আপনি কেমন আছেন?
ভালো আছি, ধন্যবাদ জানাচ্ছি তোকে এবং সেই সাথে ধন্যবাদ জানাচ্ছি সবাইকে যারা এখন এই মুহূর্তে আমার সাথে যুক্ত হয়েছেন দেশ এবং দেশের বাইরে থেকে।
ওকে, বাট ভয়েসটা যদিও অনেক অসাম লাগছে কিন্তু তারপরেও আমার মনে হচ্ছে যে শরীরটা বোধহয় ভালো না, সেরকম করে সাপোর্ট করছে না আপনাকে?
তেমন কিছু না, আসলে ফুড পয়জনিং আর কি বলা যাবে না এটা।
ওকে,
স্টমাক ইজ রিয়েলি আনরেস্ট, খিচুড়ি ধরনের হয় যেমন ওই রকম একটা অনুভূতি হচ্ছে আর কি, কিন্তু show must go on,
right?
এই কারণে ছুটে চলে আসা।
এক্স্যাক্টলি, এটাই হচ্ছে ভালোবাসা অ্যাকচুয়ালি, ভালোবাসার টানে যে কাছে আনার একটা ব্যাপার সেরকম আর কি। মানে বন্ধুদের ভালোবাসার জন্য এত অসুস্থতা নিয়েও এত দূরে থেকেও মানে কোনো গ্যাপ ছাড়া চলে আসা, কথা বলা, এটা আসলে ভালোবাসারই বহিঃপ্রকাশ, এটাই বলবো।
হয়তো ঠিকই বলেছিস, কারণ শুধুই ওই ভাবনা থেকে আশা হয়তো অনেক সময় সম্ভবপর হয়ে ওঠে না। আমরা ন্যাচারালি যেমন বলে উঠি যে শো মাস্ট গো অন, আসলে তার সাথে হয়তো মনের টানটা না থাকলে আমার স্টোমাকের এখনকার যে খিচুনিটা সেটা হয়তো সহ্য করাটা কষ্টকর হতো এবং সেটাকে মেনে নিয়ে স্টুডিওতে বসে থেকে কথা বলাটা আরো বেশি কষ্টকর হতো।
ওকে, রাইট, এই জন্য আমি আসলে ধন্যবাদ দিয়ে ছোট করতে চাই না, অনেক অনেক শ্রদ্ধা আর ভালোবাসা গুরু আপনার জন্য যে আপনি এত অসুস্থতা নিয়েও এরকম করে এসেছেন, প্রোগ্রামটা করবেন আশা করছি সুন্দর হবে বরাবরের মতো। এবং আছেন গুরু এতে শামের সাথে আজকে আমাদের অতিথি বন্ধু, এবং অনেক বন্ধুই যুক্ত হয়ে গেছেন আমাদের সাথে SMS এবং কমেন্টও করছেন ফেসবুকে। সো বন্ধু আপনি অবশ্যই আমাদেরকে SMS করবেন এবং কমেন্ট করবেন, নিয়মগুলো জানিয়ে দিচ্ছি। মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজ টিও লিখবেন, তারপরে স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং আপনি যদি চান আপনি এখানটিতে এসে আপনার ভালোবাসার কথাও শেয়ার করতে পারেন, সো সেটার জন্য আপনাকে যেটা করতে হবে সেটি হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে যে আমাদের অফিসিয়াল ফ্যান পেজটি আছে গুরু, সেটার অ্যাড্রেস সবাই জানেন। তারপরে জানিয়ে দিচ্ছি www.facebook.com/thakafm90.4 এবং এখানটিতে এসে লাইক করবেন এবং গুরু যদি সেই প্রসঙ্গে বলেন।
এক্স্যাক্টলি মেঘলা যেটা বললো সেই রেডিকেটেড আইডিতে আপনারা লাইক করুন এবং আপনাদের ইনভলভমেন্ট আমাদেরকে বুঝিয়ে দিবে যে আমাদের সাথে আপনারা আছেন।
এক্স্যাক্টলি বন্ধু আমাদের অফিশিয়াল ফ্যান পেজটিতে আসবেন এবং এখানটিতে লাইকের পরিমাণ হচ্ছে 270,000 প্লাস। এবং যেটা বলছিলাম যে গুরু ভালোবাসার টানে যে কাছে আনার ব্যাপার সেই রকমই একটা ব্যাপার, মানে আমি আজকে নিউজপেপারে পড়ছিলাম যে একজন একজন মেয়ে যার নাম হচ্ছে লক্ষ্মী, সে অ্যাসিড দগ্ধ, জাস্ট 2006 সালে অ্যাসিড দগ্ধ হয়েছে এবং সে মোটামুটি ছেলেদের প্রতি তার একটা বিতৃষ্ণা চলে এসেছিল, খুব স্বাভাবিক ব্যাপার। তো হঠাৎ করে তার একটা খুব অ্যাফেয়ারশিপ হয়েছে যখন একজন সাংবাদিক আসলো যে অ্যাসিড বিরোধী প্রচারণা চালানোর জন্য, একজন সাংবাদিক, এবং তারা দুজন দুজনকে দেখে প্রেমে পড়ে গেল। এখনো পর্যন্ত তারা একসাথে আছেন এবং তারা ডিটারমাইন্ড একসাথেই থাকবেন। এবং লক্ষ্মী যে মেয়েটা অ্যাসিড দগ্ধ তিনি বলেন যে একজন পুরুষ আমার জীবনটাকে বরবাদ করে দিয়েছিল এবং আর একজন পুরুষ এসে আমার জীবনটাকে সযত্নে লালন করছে। সো এটা একটা চমৎকার ব্যাপার, খুব ভালো একটা উদাহরণ আই থিঙ্ক।
আসলে তাই, যে লক্ষ্মীর কথার প্রতিফলন এটি, একজন অমানুষ হয়তো অ্যাসিড নিক্ষেপ করে তার মুখটাকে ঝলসে দিয়েছিল আর একজন মানুষ হয়তো তাকে বাঁচিয়ে দিয়েছে।
এক্স্যাক্টলি। আর বন্ধু অবশ্যই আপনি আমাদেরকে টেক্সট করবেন, কমেন্ট করবেন। এবং আর একটি কথা জানিয়ে দিচ্ছি যে প্রতি রবিবার ফেব্রুয়ারি মাস থেকে শুরু হবে, ফেব্রুয়ারির 2 তারিখ থেকে আমাদের প্রতি রবিবার ঠিক রাত 10:30 ফলো আপ প্রোগ্রাম হবে প্রাণা ভালোবাসার বাংলাদেশের। এবং সাথে গত প্রোগ্রামের মানে আগের প্রোগ্রামের কিছু রেকর্ডেড প্রোগ্রাম থাকবে এবং তার সাথে আমাদের ফলো আপ প্রোগ্রামটি হবে। এবং সেটা গতবারেও বলেছিলাম এবং একটু পরপরই আমি সেটা বলে দিব আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য, ফেব্রুয়ারি রবিবার প্রথম রবিবার থেকে শুরু হবে এবং এটা কন্টিনিউয়াস প্রসেস চলতেই থাকবে। প্রতি রবিবার প্রাণা ভালোবাসার বাংলাদেশে একটি করে ফলো আপ
প্রসঙ্গ বলাতে, যারা অ্যাসিডে ঝলসানো, যারা অ্যাসিড যাদের প্রতি নিক্ষেপ করা হয় তাদের আমার তাদেরকে উদ্দেশ্যে এই 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 প্রেক্ষাপটটাকে ঘিরে আমার স্বরচিত কিছু পঙ্ক্তি। নিজেকে দেখো তুমি কি শপিং মলে, কি স্নানের সময় পুকুরের ওই জলে, তোমার মতোই খুঁজে ফিরে আমি নিজেকে দেখার সুখ। বহুকাল হলো দেখা হয় না এই অ্যাসিডে ঝলসানো মুখ, আয়না যেমন নিজে দেখে না নিজেকে, ফুটিয়ে তোলে তোমার সাজসজ্জা লক্ষ্মীর ঝলসানো এই মুখটা সমাজেরই আয়না, যাতে দেখে মুখ পাবে না তো সুখ, তবে লুকোবে কোথায় তোমার এই আজন্ম লজ্জা।
চমৎকার, অনেক অনেক ভালো লাগলো এই জিনিসটা শুনে। আর অনেক বন্ধু যুক্ত হয়ে গেছেন, আছেন তানজিনা ইসলাম, আছেন এই মুহূর্তে আমাদের সাথে অর্ণব, আতিকুর রহমানও যুক্ত হয়েছেন এবং আছেন, SMS করেছেন অনেক বন্ধু, জহিরুল ইসলাম বরিশাল থেকে লিখেছেন এবং আছেন শাহিন থেকে এবং দেশের দূর দূরান্ত থেকে অনেকে আমাদেরকে শুনছেন। সো গুরু আমি আপনার কাছে চলে যেতে চাচ্ছি আজকের অতিথি বন্ধুর কাছে যাবার জন্য।
আমরা প্রতীক্ষায় আছি বন্ধু আজকের হট সিটকে, অলরেডি যিনি হট সিটে এসে বসেছেন, যার জীবনের কথা উপস্থাপিত হতে যাবে খুব অল্প সময়ের মধ্যে। শরীর সাথ দিচ্ছে না সেটা ঠিক, বাট জীবনের এই কথা বলা থেমে থাকবে না, শো মাস্ট অন এন্ড অন। আজ খুব মনে হচ্ছে মেঘলা যে একটা কথা হয়তো বারংবারই তো বলি, চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। কেন জানি আজকে যখন কষ্টটা সুতীব্র ছিল, তখন মনে হচ্ছিল যে ফাঁকা কোনো জায়গাতে প্রাণ খুলে যদি কাঁদতে পারতাম। আমার কেন জানি এই অনুভূতি গত দুই তিন ঘন্টা ধরে খুব বেশি মাত্রায় কাজ করছিল এবং মনে হচ্ছিল যে কয়েক জনমের কান্না যদি একা বসে কাঁদতে পারতাম। আমরা বারংবার এই ভালোবাসা বাংলাদেশ স্টুডিও থেকে একটা কথা বলবার চেষ্টা করি যে মানুষ যখন সহিংসতা নিয়ে ব্যস্ত, তুই বার্ন ইউনিটে গেলে তোর মাথা খারাপ হয়ে যাবে, গত বেশ কিছুদিনে সহিংসতায় যে কি অবস্থা। তো এই যখন সিচুয়েশন, তখন আমরা বারংবার এখান থেকে বলি, তখন হয়তো সেই কথাগুলো অনেক হাস্যস্পদ শোনায় যে সমস্ত ঘৃণা, সমস্ত দেশ, সমস্ত ক্লেশ, সমস্ত রকমের সহিংসতা, মারামারি, ঝগড়া সবকিছুকে আমরা জয় করব দারুণ এক অস্ত্র দিয়ে, যার নাম ভালোবাসা। সবকিছুকে ভরিয়ে দিব যার নাম ভালোবাসা। মাঝে মাঝে আমার নিজের কাছে মনে হয় আদৌ এটা কি সম্ভব, এবং যে পৃথিবী, যে দেশের ভেতর দিয়ে আমরা আমাদের জীবনকে পার করে চলেছি, আদৌ এটি কি বাস্তবতায় রূপ নিবে, বাস্তবের মুখোমুখি কোনোদিন হবে। তারপর মানুষ কিন্তু আশ্বস্ত হয়, কিছু মানুষ ভরসা পায়, কিছু মানুষ স্বপ্ন দেখে, তারা এসে যখন ভালোবাসা পৌঁছে দেয়, তাদের কাছে ফিরে না আসা, তাদের কথা মনে হওয়ার কোন কারণই আজকে মনটা অনেক বেশি ভারাক্রান্ত ছিল, যে কষ্ট এত বেশি তীব্র ছিল, এক পর্যায়ে মনে হচ্ছিল যে এইভাবে হয়তো কোনোদিন স্রষ্টা বলবেন যে পথিক তোর বহুদূর পথ চলা হয়ে গেছে, এখন তোকে থামতে হবে। তাই যদি হয়, নিঃশ্বাস যদি গিয়ে আর ফিরে না আসে, পা যদি সামনের দিকে আর অগ্রসর হওয়ার না হয়, তাহলে এত ভালোবাসা, এত প্রেম, এত মহব্বত, এত লাগাও, এত টান, এত স্নেহ, ইন রিটার্ন কিছুই দেয়া হলো না তাদেরকে। সবকিছুর জন্য মনে হচ্ছিল যে ফাঁকা যদি একটা জায়গা পাইতাম, প্রাণ ভরে কাঁদতাম আজকে কয়েক জনমের কান্না। বন্ধুরা, আমরা আমন্ত্রণ জানাচ্ছি আজকের অতিথিকে। আজকের অতিথি বন্ধু আমাদের সামনে বসেছেন, তারপরে ফর্মালি আপনাকে স্বাগত জানাচ্ছি ভালোবাসার বাংলাদেশে।
আসসালামু আলাইকুম, আমার নাম সজীব।
সজীব, আপনাকে স্বাগত।
জি, আপনাকেও ধন্যবাদ। আমি ঢাকারই যে কোনো একটা জায়গায় থাকি। আমার আজকে আমার এখানে আসা মেনলি আমার শৈশব থেকে শুরু করে কৈশোর, যৌবন, এখন আমি 34 ঘরে পা দিয়েছি। এক কথায় এতটুক সময়ে পুরো জীবনের কথা বলা তো সম্ভব না, তারপরও যতটুক যেগুলো ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা জীবনের, আমার টার্নিং পয়েন্টগুলো হয়তো অনেক মানুষের মনে কাটা দিবে, কান্না আসবে, কেউ হয়তো হাসবেন, জানি না। তবে গুরু, আপনার কাছে এসে আমার খুবই ভালো লাগছে, আপনার কথাগুলো শুনে আরো ভালো লাগলো। আমি আজকে বলবই আমার জীবনের কথা। আমি জন্ম নিয়েছি একটি উচ্চ মধ্যবিত্ত পরিবারে। আমার বাবা একজন ফার্স্ট ক্লাস ইঞ্জিনিয়ার ছিলেন যে কোনো একটা ফ্যাক্টরি, সঙ্গত কারণেই আমি নাম বলছি না। এবং আমি এক ছেলে, আমার তিন বোন, বড় এক বোন, দুটো আমার ছোট। ছোটকালে আমি খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিলাম। আমার বড় বোন, আমরা প্রত্যেকটা ভাই বোনই খুব ব্রিলিয়ান্ট। ছোটকালের যেই হালকা হালকা শৈশবের স্মৃতি মনে আছে, সেই সোনালি দিনগুলি তো আর ফিরে পাবো না। এখন আফসোস হয় যদি কোনো সময় রিয়ন্ট করা যেত, রিয়ন্ট করে আবার আনতে পারতাম ওই সব দিনগুলি, সোনালি দিনগুলি, ওগুলি তো পারবো না। যা যা হয়েছে কিছু কিছু আমি বলতে চাই। আমি আপনার মাধ্যমে বাংলাদেশের মানুষকে এবং যারা শুনছেন অডিয়েন্স, তাদেরকে বলতে চাই যে আমাকে বাঁচা, আমি বাঁচতে চাই, আর চাই না এই জীবন। আমার সুন্দর সাজানো জীবনে স্কুলে বিলিয়ার্ড বয়, বাসায় এক ছেলে, খুব আদরের ছেলে, মা বাবার, ভাই বোনদের, বোনদের আদরের ছেলে, খালাদের, চাচাদের। আমার ফ্যামিলিতে ম্যাক্সিমামই উচ্চ পর্যায়ে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, আর্মিতে, নেভিতে, এয়ারফোর্সে, জজ, ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সচিব। আমার চাচা একজন সচিব ছিলেন, রিটায়ার করেছেন। দুই দুলাভাই এখনো, এক দুলাভাই জয়েন্ট সেক্রেটারি, আর এক দুলাভাই পুলিশের উচ্চ পর্যায়ে পোস্টে আছে, আর এক দুলাভাই ফুল সচিব। বোন একজন ডিসি, স্বাস্থ্য বোন। এরকম অনেকেই, শুধু আমি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা নর্থ ট্রান্সমিটেড থেকে কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং উপরে। তারপর অনেক গ্যাপ দিয়ে দিয়ে সেগুলো পরে আসছে। এখন বলতেছি, আমার আমার ছোটকালে স্কুলেই, ক্লাস ফোরে পড়ি তখন, আমি ছেলে পেলে স্কুলের পিছনে গিয়ে ধোঁয়ার মতো কেন টানছে পাঁচ ছয়জন, কিন্তু তোরা কি করছিস? এটা সিগারেট, এটা খাইলে খুব ভাল লাগে, একটা টান দিয়ে দেখ। মানুষ তো কৌতূহলী, আর আমি তখন ছোট, কৌতূহল বসে তো আমিও টান দিলাম। প্রথম টানটা দিয়ে তো কাঁচতে কাঁচতে লাইক দ্যাট, এরকম অবস্থা। তো বললাম, না না, এগুলো ভালো জিনিস না, বাবা বলেছে স্মোকিং ইজ ব্যাড ফর দ্য হেলথ। তো ওই দিন চলে আসলাম। তারপরের দিন আবার বন্ধু বান্ধব ডাক দিল, ওরা স্কুল ফ্রেন্ড, স্কুলের পিছে মাঠে। দ্বিতীয় দিন ট্রেনে একটু ভালো লাগলো, এরপরে সিগারেট দিয়ে অভ্যাস হয়ে গেল, পলায় পলায় সিগারেট খাওয়া শুরু করলাম। বিকজ অফ, কারণ একটা কারণ যে দেখা গেছে যে সমাজের কিছু কিছু ছেলেরা আছে যারা দরিদ্র ঘরের বা একটু নিম্ন মধ্যবিত্ত, তারা চায় যে মধ্যবিত্ত বা উচ্চ মধ্যবিত্ত পরিবারের ছেলেদেরকে ফাঁসিয়ে তাদের টাকার উপরে মজ মূর্তি করতে। আমি যে তাদের একটা মহড়া হতে চলেছি আমি তখনও বুঝিনি, হয়তো এখন কিছুটা উপলব্ধি করতে পারতেছি। তারপর আস্তে আস্তে যখন ক্লাস সিক্সে উঠলাম, তখন একদিন আমার এলাকার দুজন বড় ভাই, আমার ইমিডিয়েট সিনিয়র, তারা আসলো, বললো যে তোকে আজকে একটা খুব ভালো জিনিস খাওয়াবো, তুই বেহেস্তের মতো সুখ অনুভূতি করবি। কি এমন জিনিস আছে? বললো 500 টাকা নিয়ে আয়। এটা আমার মনে হয় 90 সনের, 90 কি 91 সন হবে।
কোন ক্লাস তখন?
ক্লাস সিক্স, 90 কি 91, সেটা 91 হবে। আমার SSC ছিল, মানে 95 এ দেওয়ার কথা ছিল, 96 এ দিয়েছি। তখন আমার ফাদারের ব্রিফকেসে টাকা আমি প্রায় দেখতাম, এর আগ পর্যন্ত কিন্তু টাকা পয়সা কখনো চুরি করার দরকার হয়নি আমার। আব্বার কাছে যখন যেটা চেয়েছি, উনি খুব শৌখিন ছিলেন, ইঞ্জিনিয়ার মানুষ, কিন্তু সৎ অনেক ছিলেন। উনি যেই পর্যায়ের ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার ছিলেন, ওনার ঘুষ খাওয়া লাগতো না। উনি ইন্ডাস্ট্রি সেট আপ করালেই ওনার কোম্পানির থেকে, মানে ওই আমলেই অনেক পরিমাণ টাকা আসতো, ওই আসতো। উনি একটা এয়ার চিফ ইঞ্জিনিয়ার ছিলেন, ওইখান থেকে বের হয়ে কিছু কিছু জায়গার ইন্ডাস্ট্রিয়াল কনসালটেন্ট এবং বড় বড় কিছু ফ্যাক্টরি, নাম করা বাংলাদেশের অনেক বড় বড় নাম করা ফ্যাক্টরির ইঞ্জিনিয়ার সাহেব, মানে ইঞ্জিনিয়ার খান বললে অনেকেই চিনবে হয়তো। যাই হোক, বাকিটা আর বলবো না। উনি BST-র একজন মেম্বারও ছিলেন। উনার ব্রিফকেসে 100 টাকার নোট আর 500 টাকার নোট। তা আমি ওই প্রথম ওনার ব্রিফকেস, উনি অফিস থেকে এসেছেন, ওনারা বলেছেন আব্বা পেপার পড়তেছে এইভাবে টিভির সামনে বসে, টেবিলের সামনে ওনার ইয়ে, তো পেপার পড়তেছে, এর জন্য ওনার ব্রিফকেসটা তো আর উনি আর দেখতে পারতেছে না, টিভি ছাড়া টিভি দেখতেছে না, উনি পেপার পড়তেছে অফিস থেকে এসে বিকাল 5টা 6টার দিকে। আমি আব্বার সাথে, আব্বার হাঁটুর সাথে সামনে কথা বসে কথা বলতেছি, বলাচ্ছি আর কি বিভিন্ন কথা, আব্বা কি করতেছো হ্যান তেন। আর কমিউনিকেশন লক ব্রিফকেসের, তিনটা লক, তো 3362 সেটে। আমার আব্বা খুব নর্মাল লক দিয়েছিল, 1-2-3, 1-2-3, ওটা দিয়ে ওটা ওটাই করা ছিল, ওটা ঘোরানো লাগেনি। আমি আস্তে ইয়েটার চাপ দিলাম যাতে শব্দ না হয়, চাপ আস্তে করে টান দিলাম, দিয়ে খুলে গেছে। দ্বিতীয়টা এভাবে খুললাম, 500 টাকার কিছু নোট মাঝখান থেকে টান দিলাম, 100 টাকার বান্ডিল থেকে কিছু টান দিলাম। আমি এইভাবে করে প্রায় 6-7 হাজার টাকা নিয়ে ফেলাইলাম। এই ফার্স্ট আমার হাত পা কাঁপতে ছিল, এরা কখনো আমার চুরি করার প্রয়োজন পড়েনি। ঠিক আছে, ওই দিন কেন জানি জানি না যে মনে হয়েছে যে আব্বা চাইলে হয়তো দিবে না, মানে 500 টাকা দেওয়া তো ইম্পসিবল, এই ছোট ছেলে হাতে 500 টাকা কি দেব। উনি কিনে দিয়েছেন, যা চাইছে কিনে দিয়েছেন, হয়তো হায়েস্ট 100 টাকা হাতে দিয়েছেন, কিন্তু 500 টাকা তো দিবেই না। তো চুরি যখন করেছি একবারে বেশি করেই নিয়ে, এই চিন্তাই করলাম। যাক দেখ, ভয় ভয় ওইটা হয়ে গেল, গেলাম ওদের কাছে। ওরা আমাকে নিয়ে গেল এক জায়গায় রিক্সায় করে, একটা ফ্যান্সি ডিলের স্পটে। তখন ফ্যান্সি ডিল কি জিনিস আমি জানি না, কিনলো 3টা ফ্যান্সি ডিল। ওদের হাতে কিন্তু আমি 500 টাকাই দিয়েছি, আমি যে বেশি টাকা নিয়েছি ওদেরকে তো আর বলিনি, 500 টাকাই দিয়েছি। তখন ফ্যান্সি ডিলের দাম 70 টাকা কি 80 টাকা হবে। 3টা নিল, নেওয়ার পরে বাকি টাকা ওরা ওদের পকেটে রাখলো, দুইজন বড় ভাই, XYZ নাম। ওরা একটা একটা করে খেলো, আমারে বললো যে তুই অর্ধেক খা, একটা খাইতে পারবি না। আমি বলি কি এটা, কয়েকটা সিরাপ, কাসেট সিরাপ, কিন্তু এটা খাইলে সুন্দর সময় কাটবে, তোর ফিলিংস হবে। ফিলিংসটা কি আমি তখন সেটাই বুঝি না, ফিলিংসটা কি, দেখ খায়ে দেখ না। ওরে খেলাম, প্রথম দিন তো ফিলিংস তো দূরের কথা, আমি আমার কয়েকটা সিগারেট খাওয়ানোর পরে একটা মিষ্টির দোকানে নিয়ে, নাম করা ওইখানে একটা মিষ্টির দোকানে, 2টা মিষ্টি খাওয়ানোর পরে এক কাপ চা খাইছি, চা খাই আবার একটা সিগারেট টান দিয়েছি, মতো বমি কাকে বলে, বমি করতে করতে ওনারা আমার বাসায় কিভাবে পাঠাবে, রাত 12:15, 12:30 বেজেছে, মাথায় পানি টানে দিয়ে চেতুলে টকটক খাওয়ায় অনেক কষ্টে ফিট করে তারপরে বাসায় পাঠিয়ে দিল। এই ভয়ে ওনাদের সাথে 2 দিন আর দেখা করিনি, একদিন মানে পরের দিন ওনারা দেখে এড়াই গেছি। 2 দিন পরে আবার ডাক দিছি, ডাক দিয়ে বলে তুই বেশি খেয়ে ফেলেছিলি, আজকে একটু খেয়ে দেখ কম। ওই যে শয়তানে গুতাইছে, আসলেই তো মানুষ মাত্রই তো কৌতূহল বসত, ওই দিন হয়তো বসতো। কিন্তু প্রথম প্রথম কিন্তু কিছুক্ষণ ভালো লাগেছিল, এর জন্য ওই ভালো লাগাটার এর জন্যই যে হ্যাঁ হয়তো বেশি খেয়ে ফেলেছি, প্রথম প্রথম নাকি সবাইই এরকম হয়, ওনারা বোঝাইল। আবার পরশু 2 দিন পরে আবার একই অবস্থা, টাকা তো আমার কাছে আছে আর আব্বা গণিও নেই কখনো যে এখান থেকে কমে গেছে, ধরাও পরে নিয়ে আমি দ্বিতীয় মানে 2 দিন পরে আবার গেলাম, গিয়ে 3টা নিলাম, ওনারা একটা একটা করে খেলো, আমি হাফের চেয়ে একটু কম 40% খেলাম, বাকিটা রেখে দিল ওনারা আমাদের পকেটে। সিগারেট খেলাম, ওনারা একটু ওই দিন আমার কম সিগারেট খাওয়াইলো, চাও কম খাওয়াইলো, মিষ্টিটাও খাওয়াইনি। আমার খুবই ভালো লাগলো, মনে হলো যে অন্য একটা দুনিয়া চলে গেলাম, যে এই দুনিয়া যে আমি যা চিন্তা করতে চাচ্ছি মনে হয়েছে আমি আকাশে উঠতেছি, হালকা হয়ে গেছি। সিগারেট টানলেই ভালো লাগতেছে, চা খাইলেই ভালো লাগতেছে, যা বলি কথা বলতে ভালো লাগতেছে, যেদিকে তাকাই রঙিন চশমা। এইভাবে আমার নেশার জগতে এন্ট্রি দেওয়া। ওনারা কেন এটা করেছে, ওনাদের পক্ষে প্রতিদিন এইভাবে টাকা জোগাড় করা সম্ভব না। ওনারা জানত যে সজীবকে যদি ফাঁসানো যায় তাহলে ওনাদের নেশার টাকা তো হয়েই যাবে, কোনো চিন্তাই হবে না, আর ওরে দিয়ে ও ছোট ওরে দিয়ে আরো অন্য অন্য কাজ করানো যাবে। আর ওর বাসার ফ্যামিলির ব্যাকগ্রাউন্ড এত ভালো যে আমরা যদি কোনো অবৈধ কাজও করি, কাজ করে ওর বাসায় থাকি, ওর বাসায় তো পুলিশ টুলিশ আসবেই না। ওরা কিছুটা সন্ত্রাসের সাথেও জড়িত ছিল এলাকা ভিত্তিক, ওটা দিয়ে কিন্তু আমি সন্ত্রাসী লাইনেও ঢুকে গেলাম। ওদের সাথে পিস্তল থাকত, অস্ত্র থাকত অল টাইম।
ওদের সাথে আপনার বয়সের পার্থক্য কত?
আমার থেকে 4-5 বছর বড় ছিল। তখন ওইগুলো দেখে আরো ইয়ে হয়েছি আমি, যে এর আগে দেখতাম, ওই যে আমি বললাম আমার আত্মীয় স্বজন আছে পুলিশ প্রশাসনে, ওনাদের কাছে দেখতাম, কিন্তু দেখতে চাইলে কখনো দিত না ওনারা, সরকারি জিনিস, বাচ্চা ছেলে পেলে তোমরা এগুলো ইয়ে করবে না। বাবা কখনো খেলনা পিস্তলও আমাকে কখনো কিনে দেয়নি, যেগুলো খারাপ। ট্রেন কেন? ওই দেখে সিঙ্গাপুর থেকে বড় ট্রেন এনে দিয়েছে বাংলাদেশের, অন্য কারো কাছে আমি দেখিনি। আজ পর্যন্ত আমি ওই ট্রেনটা দেখিনি, অনেক বড়, অরিজিনালের মতো। উড়ন্ত হেলিকপ্টার এনে দিয়েছে, রিমোট কন্ট্রোল প্লেন এনে দিয়েছে, তখন বাংলাদেশের কোনো মার্কেটে আমি দেখিনি যে এত বড় প্লেন। যাই হোক, এগুলো বাদ দিলাম, যেগুলি তো আমার সুখের স্মৃতি। এই শুরু হলো আমার নেশার ইয়েতে আর অস্ত্রের লাইনে। অস্ত্রের তখন একটা লোহার একটা অন্যরকম একটা ইয়ে আছে, আকর্ষণ চুম্বকের মতো। এই দেখে দেখে কিছু ওনারা কিছু হইলে বলতো যে সজীব গুলি কিনা লাগবে, টাকা আনতে পারবি? হ্যাঁ পারবো, আর সাথে তো ওইটা খাওয়া লাগবে, এখন অভ্যাস হয়ে গেছে, না খাইলে ভাল লাগে না। দুই দিন আমার এই ইচ্ছে করেই নিয়ে যায়নি ওনারা, তখন আমি বাধ্য হয়ে ওনাদের কাছে গেছি, আমার খাওয়ান, আমার নিয়ে যান। একা একা যাইতে ভয় পাইতাম, ছোট ছেলে, ওনারা ভয় লাগাই দিছিল তুই একা গেলে কিন্তু মায়ের টেরা সব টাকা পয়সা রেখে দেবে, ঠিক আছে যাবি না। তো তিন দিনের দিন আমি পায়ে ধরলাম ওদেরকে, আমার নিয়ে চলেন, আমার নাক দিয়ে সর্দি পড়তেছে, পাতলা পেখানা হইতেছে, আমার নিয়ে চলেন। তো ওনারা টাকা বললো যে দাম বেড়ে গেছে, 130 টাকা হয়ে গেছে। আসলে বাড়েনি, আমার বাইরে রেখে ওনারা আনলো আবার। তখন আমি ওদের খেলাম, আবার ওনারা খেলো। তো ওনারা কিন্তু ওই 500-600-1000 এভাবে করে প্রতিদিন আমার থেকে নেওয়া শুরু করলো। আবার গুলি কিনা লাগবে, গুলির দাম কত? বললো 7.65 গুলির দাম 200 টাকা, 32 ক্যালিবারের গুলির দাম 250 টাকা, লং 32-9mm গুলির দাম 300 টাকা, রাইফেল 303 রাইফেলের গুলির দাম 500 টাকা, বন্দুকের গুলির দাম 50 টাকা, এরকম করে নেওয়া শুরু করলো। আর ওরা জড়িত ছিল বর্তমানে বাংলাদেশের কিছু শীর্ষ সন্ত্রাসীর ভিতরে একজন, তাদের ছোট ভাই ব্রাদার। আমিও কিন্তু ওই আস্তে আস্তে ওই দিকে যাওয়া শুরু করলাম, এবং নেশা তো আছেই, প্রতিদিন আস্তে আস্তে পরিমাণ বাড়তে শুরু করলো, যত দিন যায় পরিমাণ বাড়ে। তাই বাসার থেকে তখনও কিছু বুঝতে পারেনি, হঠাৎ করে একদিন আব্বার নজরে পড়লো যে আমার টাকা তো কমতেছে, যে ব্রিফকেস থেকে প্রতিনিয়ত হঠাৎ করে আব্বার ইয়ে পড়লো। তখন আব্বা একটা গোনা দিল, এটা মাস দেড়েক পরে বললো যে হঠাৎ আম্মার কাছে এসে বললো যে একটা বেল্ট নিয়ে এসেছে, তোমার ছেলে কোথায়, কেন কি হয়েছে? সন্দেহ করার একটাই কারণ যে বাসায় তো এক্সট্রা কোনো মানুষ নেই, আর আমার বোনের, আমার বড় বোন যে সে খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, এবং মেয়েদের, মেয়েরা তো বাইরে যায় না, স্কুল ছাড়া আর কোথায় যাচ্ছে না, ছোট দুটো বোন তো প্রশ্নই আসে না। আমি তখন সামো বাসায় ছিলাম, আমার পিছনে আমি পড়ালে আমি বুঝতে তো পারছি যে কিসের জন্য আব্বার হাতে বেল্ট। আমার আম্মার পিছনে দিয়ে বলে যে ওরে সরাও, কেন দরকার আছে সরাও, কি করছে বলো আম্মা এইভাবে করে, মানে হাত আলগায় যে কেন মারতে চাচ্ছ, কি হয়েছে? ও গত 1.5 মাসে আমার 2,27,000 টাকা নিয়ে ফেলাইছে আমার ব্রিফকেস থেকে, কল্পনা করতে পারো এই বয়সে ও এত টাকা দিয়ে কি করেছে? বলেই আম্মার ধাক্কা মারে সরাই আমার ঠাস ঠাস কতগুলো বেল দিয়ে বাড়ি 10-15টা। তো ওই মুহূর্তে আমার খুব রাগ হয়ে গেল, এর আগে কিন্তু আব্বা কখনো আমার মাইনে একটা থাপ্পড়ও না, আম্মাও না আব্বা না কেউই না। ওই ফার্স্ট আমি বেল্টের বাড়ি খেলাম, এবং বাড়ি খেয়ে উল্টা রিয়েকশন হইল, আমি ওই বয়সেই আমি বেল্টটা ধরে ফেললাম, টান দিয়ে বেল্টটা ফালাই দিলাম, দৌড় দিয়ে চলে গেলাম বাসার থেকে। তখনও আমার পকেটে 6-7 হাজার টাকা, ওদিন রাত্রে আর বাসায় ফিরলাম না, ওদের সাথে আড্ডা মারলাম, ওদের সাথে গেলাম, বললাম এই অবস্থা, পিস্তল দাও তো আমি আব্বারে গুলি করবো, আমার মারলো কেন? না না না, ওরা বললো না না না, এগুলি কি করিস আঙ্কেল, ভালোর জন্যই করছে, উনি এত টাকা নিস কেন, তুই তো আমাদের ওকে বলিস নি কি করিস এত টাকা দিয়ে। আমি আবার এই ফাঁকে করতাম কি, ওই যে কিছুদিন ইয়ে হয়েছিল, আবার একা একা যাওয়া শুরু করতাম, বা অন্য কিছু ফ্রেন্ড সার্কেল বা সিনিয়রদের সাথে যোগাযোগ করে, ব্রেন স্টুডেন্ট ছিলাম, নিজেই ব্রেন খাটা খাটা বের করছি যে ওরা ব্ল্যাকমেল করতে শুধু ওদের কাছে কেন, আমি একা একাই যাই না, গিয়ে দেখি না কি হয়। একা একাও যেতাম, আমার খাওয়ার পরিমাণটা বেড়ে গেছিল 2-3টা, মানে দেখা যেত সকালে ঘুম থেকে উঠে স্কুলে না গিয়ে, স্কুলের নাম করে গিয়ে 10-11টার সময় স্কুল শুরু হইতো, স্কুল না গিয়ে আগে একটু আগে আগে বেরোতাম, গিয়ে ওই ফ্যান্সির স্পটে যেতাম, ফ্যান্সি খেয়ে তারপরে স্কুলে ঢুকতাম, সাথে আরেকটা নিয়েও আসতাম, একটা বা দুইটা, যাতে বারবার যেতে না হয়। দেখলো সন্ধ্যার পরে আবার একটা, রাত্রে আবার একটা, এরকম হয়ে গেল। এবং যে যে খেতে চাচ্ছে তাদেরকেও খাওয়াচ্ছে। তখন আমার একটা অন্যরকম ইয়ে যে আমি একটা গ্রুপ তৈরি করবো, ফ্যান্সি তো চলতেছি, আমারও একটা পার্সোনাল গ্রুপ যাতে থাকে। তখন আমি সিক্স থেকে সেভেনে উঠে গেলাম, সিক্সের লাস্টের দিকে আমার নেশাটা আর কি। এবং মোটামুটি স্কুলে একটা ভালো গ্রুপ হয়ে গেল, সিনিয়র আমার নাইনে যারা পড়ে তাদের সাথে আমি, তাদেরকে আমার আসল করলাম। এলাকার ছেলে পেলে শার্ট খুলে বোতাম খুলে হাঁটতেছে, এই আমার শার্ট সামনে দিয়ে এরকম বোতাম খোলা হাঁটতেছিস কেন, থাম দাব ধুপ নেমার স্ট্যাম্প দিয়ে, উইকেটের স্ট্যাম্প দিয়ে পিটানো, চুল বড় রাখলি কেন পিটানো, আমাদের আমার চেয়ে বড় বড় ছেলেদের, বিকজ অব ওই আমি তাদের হাতের ছায়া পাইছি। আর আরেকটা তো আছেই আমার ফ্যামিলির গত কারণ, যে পুলিশ প্রশাসনের উচ্চ উর্ধতন পর্যায়ে আমার চাচারা খালা মামারা এরকম অনেকেই আছে, দুলাভাইরা ছিল এখনো আছে, সব ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার ম্যাক্সিমাম, না এখনো ষোলো সতেরো জন আছে আর কি। এইভাবে করতে করতে আমি টপ টেরোর লিস্টের ইয়েতে চলে গেলাম, সাথে ওঠা বসা, ফার্স্ট ডিভিশন কিছু ক্লাবে যেতাম, দেখতাম তারা পুলিশের সাথেও খুব ভালো সম্পর্ক, পুলিশ জানতেছে, পুলিশ প্রশাসন জানতেছে, কিছু বলতেছে না। এবং আমি বলবো না, কিছু ওই তৎকালীন দেখা গেছে যে কিছু মন্ত্রী মিনিস্টারও সাপোর্ট দিচ্ছে তাদেরকে, এই দেখে তো আরো সাহস বেড়ে গেল। সেই সময় যাইতাম স্পটে, হয়তো পুলিশের দৌড়াদৌড়ি রেড পড়ছে, একবার মনে আছে যে লাভ দিয়ে ভয়ে এক জায়গায় পড়ছি পুরো গুয়ার ট্যাঙ্কের ভিতরে, ওইটা একদম পুরো একদম বুক পর্যন্ত ঘুরে গেছে, ওইটা কোনো রকমে পালায় ভাই আসছি, আইসা তারা বলতেছি যে ভাই অল্প একটুর জন্য ভাই যেগুলো মান সম্মান তো নিয়ে গেছিল, তো আমি বললাম আমাদের ছাড়া গেছিস কেন, দেখছিস গেলে এরকমই হয়। এরকম আরো অনেক অনেক কাহিনী আছে, আসলে একদিনে তো বলা সম্ভব না, এক ঘন্টায় বলা সম্ভব না এগুলা। তারপরে আরো অধপতন, এভাবে করে এইট নাইন গেল, নাইনে ওইটা আমি পরীক্ষা দিলাম না, নাইনের পরীক্ষা দিলাম না, মানে টেনে ওঠার যে পরীক্ষা, সময় নেই, সময় কোথায়, শুধু ফেন্সিল খাও, ঘোরো ফিরো, পড়াশোনার মারো গুল্লি, বই খাতার মারো গুল্লি, অস্ত্র নিয়ে খোলো ঘাটাঘাটি করো, কোনটা কিভাবে, আমার আবার একটা বদ অভ্যাস ছিল, আমি কোন অস্ত্র পাইলে খুলতাম, ওটা কিভাবে তৈরি হয়েছে এগুলো দেখতাম, লাগাইতাম, এগুলো পারতাম ভালো, বিকজ অফ আমার ফাদার একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিলেন, বড় মাপের ইন্ডাস্ট্রি দ্বারা করানো উনি ওনার কাজ ছিলেন, ছোটকাল থেকে ওনার সাথে ঘুরছি দেখছি, এগুলি একটা মানে পানি ভাতের মতো ব্যবস্থা হয়ে গেছিল আমার। আর ওরাও দেখলো যে না এই ছেলেটা তো খুব ব্রেনি পারে, একটা অস্ত্র দিল, বিদেশি অস্ত্র, মানুষ তখন হয়তো ওই সময় অনেকেই হয়তো দেশি এলজিও দেখেনি হাতে বানানো যেগুলো, বা ইন্ডিয়ান অস্ত্র, আমি ওই সময় অনেক দামি দামি বিদেশি অস্ত্র, ইটালির, জার্মানির, আমেরিকান, এবং ওইগুলো খোল কি দিয়ে কিভাবে খুলতে হয় আমার কিন্তু কেউ শেখায় নাই, খুলতে হয় এ করতে হয়, নষ্ট হইলে কি নষ্ট হয়েছে, কোথায় কাজ করতেছে, এগুলো পারতাম। এই কারণে আমার নাম হয়ে গেছিল একসময় 65 সজীব।
This track was downloaded from fusionbd.com.
তারপরে গুরু আমি যখন নাইনে পরীক্ষা দিলাম না, স্কুল থেকে বাসায় জানানো হলো, এর ভিতরে কিন্তু আব্বার কাছে আরো অনেক মার খেয়েছি, মার খেয়েছি। একবার আব্বার মেজ আছে এসে আমার ফ্যানের সাথে টাঙ্গায়া উল্টায়া, বড় বড় লাইয়ের পিঁপড়ার বাসা ভাঙা দিয়া গরম তেলের সাথে জোড়া বেঁধে একসাথে করে পিটাইছে, ঘন্টাখানি পিটাইছে। তা আমি সবসময় এটাই দোষ দিতাম, আমারে পিটায় কেন, মারে কেন, পড়াশোনার জন্য তো কখনো মারে না, এই আমি দুষ্টামি করলাম কেন, আমি এটা করলাম কেন, আমি ওটা করলাম কেন, বাজে ছেলেপেলের সাথে মিশি কেন, নেশা করি কেন, ওটা বাসা জেনে গেছে খোঁজ খবর নিয়ে, এগুলির জন্য। আর আমার মা আর আমার বড় খালার কোনো সন্তান ছিল না, উনি বড় খালা মানে মুরগি যেমন মুরগির বাচ্চারা কেউ কাক নিতে আসলে উড়াল দিয়ে পরে আমার মা আর বড় খালা ঠিক ওই রকমই করতো। তা বাবা আর চাচারা বলতো যে তোমার ছেলেরা তুমি তোমার হাতে ধরে নষ্ট করতেছ, বুঝতেছো না তো এখন বড় হইলে বুঝবা। হ্যাঁ বাচ্চা ছেলে কি বোঝে, ঠিক হয়ে যাবে সব। আসলে বলা যায় না, আম্মারও দোষ দেওয়া যায় না, বাবারও দোষ দেওয়া যায় না। বাবা হয়তো তখন যদি আমার ভালোবাসা দিয়ে করতো হয়তো ঠিক হইতাম, আর মা যদি ওই লাইটুক না দিত হয়তো বাবার মারিয়ে ঠিক হইতাম। এটা আসলে বলা যায় না, কারোর দোষ দিচ্ছে না, দোষ পুরোটা নিজের। নিজে ভালো তো জগৎ ভালো, নিজে খারাপ তো জগৎ খারাপ। লাইনে যখন উঠলাম তখন আমাদের এলাকায় বন্দুক যুদ্ধ শুরু হইল, মানে আর মিরেটের পরে হঠাৎ করে এলাকায় দখলত্ব, দুই গ্রুপের দখলত্ব নিয়ে। এক গ্রুপ বলতেছে আমরা এদেরকে রাখবো না, এরা এরা সন্ত্রাসী, বাইরের থেকে ভাড়াটিয়া আসছে, আইসা এলাকায় সন্ত্রাসী করতেছে, আমরা ওদেরকে রাখবো না। সন্ত্রাসী তারাই তো হলে মুক্তিযুদ্ধের চেতনার মতো একটাই আইসা করছিল যে অস্ত্র হাতে ধরছি, এলাকার সন্ত্রাসী তারাবো। ওদের জোর আমাদের চেয়ে অনেক বেশি, ওদের পঞ্চাশটা অস্ত্র থাকলে আমাদের মাত্র 1500টা জোগাড় করছে, মানে আমাদের বড় ভাইরা জোগাড় করছে। ওই যে আমি কিছু তখন ফিনান্সিয়াল হেল্প করছি, কিন্তু অনেক 2-3 লাখ টাকাও দিয়েছি, কারণ আব্বা আমার জন্য কমিউনিকেশন লক কেন, স্টেলমাইতে তালা মাইরা রাখতে পারতো না, আমি খুলে ফেলাইতাম প্রতিদিন। ব্রিফকেসের কমিউনিকেশন লক চেঞ্জ করতো, নাম্বার দুইটার থেকে দুই রকম নাম্বার দিত। আমি ব্রিফকেসের ওই যেটা দিয়ে টান দিয়ে খুলে সেটা টান দিয়ে ধরতাম, একটা করে নাম্বার ঘুরাইতাম, যে জায়গাটা ইজি হয়ে যেত সে জায়গাটা রেখে দিতাম যে এইটাই নাম্বার 5, আবার পাঁচটা এরকম করতাম, এরকম করতে আস্তে আস্তে খুলে যেত। আর স্টিয়ারমারি খুলতাম স্ক্রু ড্রাইভার দিয়ে উপরে, আর দুইটা স্ক্রু ড্রাইভার দিয়ে উপরের দিকে চারি দিয়ে ইয়ে করতাম, টাস করে খুলে যেত। ড্রয়ার গুলো সেম সেভাবে খুলে ফেলতাম, রাখতে পারতাম না, সব সময় তো পাহারা দিয়ে রাখাও যায় না। দেখেছে আম্মা গোসল করতেছে, আমার 5 মিনিট লাগতো, 10 মিনিট লাগতো বড় জোর, আমার বাথরুমের পিছনে আটকাই দিছে। আব্বা অফিসে ইঞ্জিনিয়ার মানুষ, বুঝতেই পারতেছেন গুরু, এই কাজ করতাম। টাকা পয়সা পরে বাসায় রেখা বন্ধ করছে, গোল্ডের জিনিস চুরি করা শুরু করলাম বাসাতেই, ঠিক আছে। 2-3 ঘন্টা বন্দুক যুদ্ধ হয়েছে, ওর ভিতরে উপস্থিত ছিলাম। আমার সামনে এক তরকারিওয়ালা হঠাৎ সরে হয়েছে, সন্ধ্যার সময় বন্দুক যুদ্ধ দুই পক্ষে, তরকারিওয়ালা উকি দিচ্ছে দেখার জন্য। আমি বলতেছি সবার মরবিতে বলতে বলতেই ওর বুকে যদি না লাগে বন্দুক, দুই ইনলা বন্দুকের গুলিটা একদম আমার বুকে লাগে। ও ওকে দিয়ে আর কি নিজ দিয়ে ওকে দিয়ে দেখতেছিল, আমিও বসে ছিলাম আর কি, আমার হাতে একটা বড় টোটবার রাইফেল, ওটা দিয়ে আমি গুলি করতেছি। অন্ধকার, লাইট নিভাই দেওয়া হয়েছে, রাস্তার লাইট বাঁশ দিয়ে নিভাই দেওয়া হয়েছে। বড়রা দুই পক্ষে ক্রস ফায়ারিং হচ্ছে, তর্কে এলে আমার 4-5 হাত সামনে লুটায় পড়লো, পেপারে উঠলো এগুলা, পুলিশও জানতো তখন, প্রশাসনও জানতো, কিন্তু কেউ কোনো বিকার নাই। আসতো পুলিশ ডিবি রেড দিতে আসতো, কিন্তু কেমনে জানি আমাদের বড় ভাইয়ের আগেই খবর পেয়ে যেত, ঠিক আছে, ওনারা এরা ঢুয়া শেষ সরে যেত। মিনি ক্যান্টনমেন্ট নাম দেওয়া হয়েছিল একসময় ওই এলাকায়। তারপরে ওই অধ্যায় বাদ দিয়ে একসময় একজন বলল যে তুই ভালো ঘরের ছেলে, লাইনের থেকে তখন টেনে মিশো তো চলতেছে, এর ভিতরে আবার গাঁজাও ধরা শুরু হইল। ফেন্সিডিল খেয়ে গাঁজাটা খাইলে নেশাটা আর একটু ভালো লাগতো, আরো একদম মানে আকাশে উঠছি নেশার সাথে, মানে ডাইল খাওয়ার পরে গাঁজা খাওয়াটাও শুরু হইল সাথে। এবং এর মাঝে অনেক পুলিশি হরে নিহত হয়েছে, কোন সময় পুলিশে ফাঁপড় দিয়ে বেড়েছে, এই জানো আমি কে, অমুকের ভাতিজা হ্যান ত্যান, মানে আমার আত্মীয় স্বজনের পোস্ট পজিশনের ফাদার বা এলাকার যারা সিনিয়র ভাই আছে পলিটিক্যাল শেল্টারের মাধ্যমে তাদের পরিচয় দিয়ে চলে আসছি। তো ওই সময় মোবাইলও তো এসছে প্রথম প্রথম, অনেক দাম, ওই আমি মোবাইলও ইউজ করতাম, এবং আমার সাথে TNT-র একটা লং রেঞ্জ সেট ছিল যেটার রেঞ্জ 500 কিলো। সাধারণত ওইগুলো অবৈধ আর কি, কিন্তু ওই চায়নার থেকে এনেছিল আমার এক খালতো ভাই, উনি প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতে লাগানোর জন্য এগুলির পারমিশন পেয়েছিল, ওগুলোর রেঞ্জ আরো বেশি, 2000 kilos অন সার্ফেস অন এয়ারে, অন্যদের গাড়িতেই লাগে। উনি এরকম আরো কিছু মেশিন আনছে, ঢাকার নাম্বার ইয়েতে দিত, মানে ঢাকার বাইরে পাঠায় দিত, ওগুলো দিয়ে NWD কল করতো, অশিক্ষিত মূলক করে মনে করতো যে NWD লাইন, আসলে তো ঢাকার লাইনই ঢাকায় ফোন করতেছে। আমি একটা সেট কিনে নিয়েছিলাম এরকম, ওইটা রাখতাম, দেখতে অনেকটা নোকিয়া 5110 সেট গুলির মতো, অ্যান্টেনা বড় করা লাগতো, ছাদে একটা অ্যান্টেনা লাগানো লাগতো। চেন ওঠার পর একজন বললো যে তুই এত ভদ্রগরের ছেলে, তুই এগুলোর ছেলে, তোর এইসব শোভা পায় না, মরে যাবি, বাদ দে, পলিটিক্সে ঢুকে যা। একজনের কথা মনে, একজন হাতে ধরে, তখন তারও দরকার পলিটিক্যাল হেল্প, কারণ যে সজীব সাব শুটার, ওর হাতের এম খুব ভালো। আমি এর মাঝখানে গুলশান শুটিং ক্লাবে ভর্তি হয়েছিলাম, ঠিক আছে, আমি একবার গোল্ড মেডেলও পেয়েছি, শর্ট লেন্স লং লেন্স দৌড়াতেই। তোর হাতের এম খুব ভালো, ও খুব সাহসী, ও কখনো পিছায় না, আপনি ভাই ওকে নেন, এক বড় গুন্ডা এক পলিটিক্যাল লিডারে দিল, আমার হাতে তুলে দিল, আমাদের এলাকার, যার সাথে আমাদের এলাকার বিরোধ হয়েছে, ঠিক আছে, যে আমাদের আমরা এলাকার থেকে ওনারা খেদাই দিছি, উনি ছিল বড় ভয় যে উনি যদি ওনারা মেরে ফেলে। আমি ওনার গাড়িতে উঠলাম, পা দিলাম ওনার গাড়িতে, উঠে তো আরো পাওয়ার পলিটিক্যাল। তখন সে অবশ্য ওই সে ভালো ছিল, সে অস্ত্র নিয়ে কখনো বলেনি আমাদের চুরি চিন্তাই করতে বা ইয়ে ডাকাতি করতে, আমাদের সাথের অনেক পোলাপাইন অস্ত্র দিয়ে করেছে চুরি চিন্তায় ডাকাতি, আমি দেখেছি, বাধা দিতাম, আমার ভালো ভালো ছেলে বাধা দিতাম, কেন করিস এগুলো, এগুলো না করলে কামাবো কি, ঘরের টাকা দিয়ে, ঘরের তোমার টাকা থাকতে পারে, আমাদের নেই, ঠিক আছে, যে আমরা এগুলি করেই করব। এবং অনেক সময় নিজের অনিচ্ছা সত্ত্বেও ওদের সঙ্গ দিতে হয়েছে, বা ভালো না লাগলে চলে আসছি, যে ওইগুলো বিস্তারিত আর বলবো না, আমি আমার ড্রাগসের লাইনটাই বলতে চাচ্ছি। একটা লাভ হয়েছে, এনে তো আমার বলছে কখনো বিনা কারণে মানুষ মারবা না, মানুষ মারাটা পাপ, ঠিক আছে, আমি এইগুলো নিচ্ছি জাস্ট আমার প্রোটেকশনের জন্য, আমার যদি কেউ মারতে আসে, আমি এখনো সরকারি লাইসেন্স পাইনি, এত বড় নেতা হয়নি যে লাইসেন্স করা অসুখ। ওনার সাথে তখন চলি এবং ফেন্সিলি, তখন ওনার সাথে একজন লোক আমাকে হিরোইন, আরো স্টেপ এক স্টেপ, ওনারই এক, ওনার গাড়িতেই থাকতো হিরোইনটা, ব্রাউন সুগার যেটা বলে আর কি, এটা ধরাইলো, এটা খায় তো আরো, ওই দিন প্রথম দিন খায় হিরোইন খায়, ওই সেভেন আপ খাইতে হইলো, এটাও খায়, বমি করলাম, তখন আমি টেনে পড়ি, বমি টমি করে এই প্রথম দু একদিন গ্যাপ দিছে, এরপর আবার দেখা গেল যে না খাই, সবগুলোই তো এরকম হচ্ছে। এই হিরোইনও খাওয়া শুরু করলাম, ডাইল হিরোইন গাঁজা খাওয়া শুরু করলাম। আমার লিডার মাঝে মধ্যে বুঝতো, বুঝলে বকা দিতে, এগুলো ঠিক না, নেশা করলে আর পড়ে যাবে, আর ওনারা অস্বীকার করতাম, নেশা কন্টিনিউ চলতে থাকলো। এইভাবে করে কলেজে উঠলাম, কলেজে উঠে কিছু কিছু জায়গার থেকে গুলশানের কোকেন জোগাড় করা শুরু করলাম, অনেক এক্সপেন্সিভ, একটু কোকেন 5000 টাকা 10000 টাকা, একটু ইয়ে দিয়ে কোনো একটা কাগজের উপরে একটু লম্বা করে রেখে একটা টাকা গোল করে নাক দিয়ে টান দিলেই ফেন্সিডিল আর হিরোইন আর গাঁজা কি, এগুলি ওইগুলোর আব্বা, আব্বা না দাদা বলা যায় আর কি, এক টানেই মনে হয় স্বর্গে পৌঁছে গেছি। পৃথিবীর আমি যেটা চিন্তা করতেছি, যে আমার মরা দাদিকে আমার সামনে দেখতে পাচ্ছি, হ্যাঁ হ্যাঁ, বা মাধুরী দীক্ষিত আমার সামনে আসছে, আমি হ্যাঁ ওটাই, এরকম পরিস্থিতি হয়ে গেছিল তখন, নেশার রাজ্যে পৃথিবী উদ্যময় সেই অবস্থা, অল টাইম নেশা।
নেশার ঘোর কাটলে মাধুরী থাকতো না চলে যেত?
চলে যেত, অমিত থেকে উঠলেই তো আবার প্রয়োজন পড়তো।
আচ্ছা,
অমিত থেকে উঠলে একটা অবস্থা হয়েছিল, আমি ফ্রিজে মানে মিনারেল ওয়াটারের বোতলে ফেন্সিডিল এরিয়া ভরে রাখতাম, আর খাটের চিপায় চিপায়, কারণ আব্বা অনেক মায়েরা অনেক ইয়ে করছে, দেখছে যে আর পারে না, আর আব্বার ইঞ্জিনিয়ার ছিল, ওনার প্রজেক্টের কাজে দেখা যেত মাসে মাস বাইরে থাকতে হচ্ছে, চিটাগং বা অন্য কোথাও বা বাংলাদেশের বাইরে থাকতে হচ্ছে। আম্মা খুব সহজ সরল, ওনারা যদি আমি বলতাম সূর্য দেখায় যে আম্মা এটা সূর্য না চাঁদ, উনি আমার কথাই বিশ্বাস করতেন যে না চাঁদ, আমার ছেলে বলেছে, এরকম সহজ সরল ছিলেন। আমার বড় খালাও উনি নিঃসন্তান ছিলেন, আব্বা না থাকলে চুরি করতাম আম্মার কাছ থেকে, আম্মা এত টাকা লুকানোর চেষ্টা করতো তারপরেও আমি বের করে ফেলতাম। আর বড় খালার নিঃসন্তান ছিলেন উনি, ওনার হাজবেন্ডও আমার আদর করত ছেলের মতো। এই দুইটা জায়গা ছাড়া আমি আর কোনো জায়গার থেকে বেন্দে আমার অন্য কোনো খালা বা এর কাছ থেকে আর চুরি করিনি। কিন্তু ওই যে বাইরের যে ইয়া অবৈধ কাজে, যেটা যদি আমার সাই দিত না এগুলি, কিন্তু থাকতে হইতো। আচ্ছা আমার নেশার কথাই বলি, ওইগুলি বাদ দিই। কোকেন কোকেন ধরতে ধরতে একটা পর্যায়ে বললো যে কোকেন এক্সপেন্সিভ হয়ে যায়, ফেন্সিডিলও এক্সপেন্সিভ হয়ে যায় ভাই, আর তো পোষে। কারণ তখন আমার বাসাতে অনেক টাইট দিয়ে ফেলাইছে, আমার অনেক টাইট দিয়ে ফেলাইছে। ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, এক বছর গ্যাপ দিয়ে ইরেগুলার। আমি জানতে পারতাম না টেস্ট দিয়ে মেট্রিক পরীক্ষা না দিলে ইরেগুলার হয়ে যাবো, পরে ঢাকা ভার্সিটিতে ভর্তি হতে পারবো না, এটা আমার কেউ বলে নাই। আমি টেনে টেস্ট দিয়েছি, পরীক্ষাই দিইনি, বাসার থেকে মিথ্যা কথা বলছি যে পরীক্ষা দিতে যাচ্ছি, আসলে না, গাড়ি দিকে ঘুরে ফেলাইতাম মেথাদের সাথে। আর নেশা চলতোই তো, ইরেগুলার হয়ে গেলাম, কলেজে ভর্তি হলাম একটা কলেজে। তারপরে আমি ভালো রেজাল্ট করেছি মেট্রিকে, ফার্স্টটা লেটার ইংলিশ সহ, ফার্স্টটা লেটার জাস্ট 19 মার্কের জন্য 20তম স্ট্যান্ড করতে পারিনি। অঙ্ক পরীক্ষার আগের দিন রাত্র 2টার সময় ঘরে ঢুকেছি, স্কুলের টিচার মানে হেডমাস্টার অবাক হয়ে গেছে, ইরেগুলার একটা ছাত্র এত ভালো মার্ক কিভাবে করলো। আমি বললাম গতবার স্যার তো স্যার পরীক্ষাই দেয়নি, কেন তুমি এত ভালো স্টুডেন্ট, স্যার প্রস্তুতি ছিল না এই বলে। তুমি কি জানো তুমি কি করছো, কি করছি স্যার? নিজের পায়ে নিজে কোড়াল দিয়েছো, তুমি ঢাকা ভার্সিটিতে বা বড় কোনো প্রতিষ্ঠানে জীবনেও ভর্তি হতে পারবে না, তোমার লাইফটা তো গেল। স্যার পড়াশোনা করে কি হবে, আছে যথেষ্ট আছে টাকা, আমার টাকার আর দরকার নেই, এইভাবে কথা বলতাম। নেশার করে থাকতাম তো, কি বলতাম না বলতাম, বাপ মার কথা যদি শুনতামই, বাপ মা কি বলতেছে বা স্যাররা কি বলতেছে, তাহলে কি আর এই পর্যায়ে আসতাম, এখানেও আমার আসতে হতো না। কিছু বন্ধু বান্ধব কলেজের আর এলাকার ওরাই, ওই বড় বাইরেই ওনারাও কলেজে যাইতো আমাদের সাথে, প্যাথেটিন নামক একটা ইয়ে আছে কম দামে মাত্র 70 টাকা। তখন এটা বলতেছি আপনার 97-এর কথা, প্যাথেটিন, যেটা আসলে মানুষ মারার প্যাথেটিন না, পরে জানতে পারি আমি এগুলা ইন্ডিয়ায় বনজেসিক নামে প্যাথেটিন, এগুলো কুকুর বা পশু অবশ করার জন্য ইন্ডিয়ায় তৈরি হয়, বাংলাদেশে অবৈধভাবে বর্ডার দিয়ে আসে, 17-18 রুপি বাংলাদেশে আসে, 70-80 টাকা হয়ে যাচ্ছে, অবৈধভাবে বিভিন্ন স্পটে বিক্রি হচ্ছে, পুলিশ না করে বা পুলিশ পেমেন্ট খেয়ে পয়সা নিয়ে স্পট চলতেছে, নাহলে তো চলবে না। আমরা দৌড়ানি খাই, পুলিশের দাওয়ানি খাই, এই লুকায় থাকতে হয় পাই না পাই। প্রথমবার যে অভিজ্ঞতা প্যাথেটিন নিয়ে, একদম আমার চোখ মুখ উল্টে গেছে, ওই বমি তো আসেই, রক্ত বমি। এবার আসলে কি প্যাথেরিনের নেশাটা সাথে কিছু ইয়া মিলাইতে হইতো, আরো কিছু ড্রাগস মিশাইতে হইতো, যেগুলো ফার্মেসির থেকে কিনতে হইতো, সব ফার্মেসি দিত না, কিছু অসাধু ব্যবসায়ীরা আছিল, ছিল আপনার যেমন লিকুইড এবিল, একটার দাম 6 টাকা কি 8 টাকা, ওনারা রাখতো 25 টাকা। লিকুইড সেডিল ট্যাবলেট না, লিকুইড সেডিল ইঞ্জেকশন টাইপের 2 ml, ওটার দাম 6 টাকা, রাখতো 15 টাকা। লিকুইড ফেনারগান, ওটার দাম 10 টাকা, রাখতো 15 টাকা। এইগুলি মিক্সিং করে 5 cc সিরিঞ্জে একদম দুধের মতো সাদা হয়ে যেত, রগে দিত। সেডিলটা বা ইজিয়ামটা নেওয়া ধরলে শুধু ঘ্রাণ, নাকে মুখে একটা ঘ্রাণ আসতো সুন্দর, ওই ঘ্রাণটার জন্যই রগ, একটা রগে বেশি দিন ইউজ করতে পারতাম না, 4-5 দিন নিলে রগটা তারের মতো নষ্ট হইতো। এইভাবে আস্তে আস্তে করে রগগুলো মারতে শুরু করলাম, এবং এই যখন প্যাথেরিন নেওয়া শুরু করলাম, বিবেক বুদ্ধি আরো লোপ পাইতে শুরু করলো, কোথায় কখন কি বলতেছি না বলতেছি তখন পলিটিক্যাল লিডাররাও বুঝতে পারলো। অনেক ওই তৎকালীন অবস্থায় আমি অনেক উপরে পর্যায়ে পৌঁছে গেছিলাম, প্যাথেরিনের জন্য আমি ধাপ করে পড়ে গেলাম, আমার বের করে দেওয়া হলো পলিটিক্যাল সোসাইটির থেকে, ভালো পোস্ট পজিশনে চলে গেছিলাম, থানা পর্যায়ে মহানগর পর্যায়ে চলে গিয়েছিলাম, থানা পর্যায়ের সেক্রেটারি ছিলাম এক সময় যে কোনো একটা সংগঠনের। তারপরে ওইখান থেকে স্লিপ খেলাম, কিন্তু আমি নেশা বাদ দিইনি, তখন ওই ডাইল বা ইয়া এক্সপেন্সিভ বাসার থেকে এত দেয় না। আর আব্বারও মানে আমার কারণেই হয়তো বা আব্বা কিছু সারা জীবন মানুষটা করতে চাইছে, নিজেরটা করতে গিয়ে ওনার ভাগনারা কিছু এক ভাগনা আর কি, ওনার এক বোন পাঁচটা ছেলে ছিল, সবারই ম্যাট্রিকের পরে আব্বা পড়াইছে, কেউ এমএসসি, কেউ দাঁতের ডাক্তার হয়েছে, কেউ বাংলাদেশ বিমানে গেছে বড় অফিসার, কেউ বোর্ড থেকে পাশ করাইছে। এমএসসি যে পাশ করেছিল তার একটা বিজনেস যেটা ভিওআইপি নামে এখন পরিচিত, তখন টিএনটিতে অবৈধ নামে পরিচিত হয়নি, অবৈধ টিএনটিও জানতো না, আমার আব্বাও জানতো না, উনি বলছে কনসেপ্টটা দিয়েছে। তখন বাংলা মোটরের একটা জায়গায় আমরা এটা শুরু করলাম, সাইবার ক্যাফে, ভিতরে এটা বিদেশে ইয়ে করতেছে, এটাতে কিন্তু আমিও শেয়ার, আমি আর উনি চালাচ্ছি। তখন আমি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং পড়তেছি একটা প্রতিষ্ঠানে, আর ওনার বিচার ছিল আপনি ছেলে এখানে বসে নেশা করে, এখানে বসে অস্ত্র রাখে হাতে ইয়ে করে। আব্বা এসে লাস্ট পর্যায়ে কি বলতো জানেন, তুই এরকম করিস কেন, মানে মায়ের ধরে তো আর কোনো কাজ হচ্ছে না, ভয় ভেঙে গেছে, ভীতি ভেঙে গেছে, তুই কি আর কোনদিন ভালো হবি না বাবা, তুই কি আমার একটু শান্তি দিবি না, শান্তিতে মরতেও দিবি না, এই। আর আমার চাচা মাঝে মধ্যে এসে ওরে পুলিশে দিব, ওরে ক্রস ফায়ারে দিব, মানে কখনো ভালোবাসার কথা কিন্তু বলেনি, ওনারা সবসময় আমারে মারবে ধরবে এই, এবং দৌড়াইছেও প্রচুর, পুলিশ প্রশাসন দিয়ে দৌড়াইছে, জেলও খাটাইছে নিজেরাই, ধরে ধরে ভিতরে ঢুকাই দিছে, জেল খাটছি আমি কয়েকবারই, অনেকবার জেল খাটছি। ওই সময় ড্রাগস না নিতে পারলে আমার হাত পা কাঁপত, জ্বর আসা পড়ত, মানে শরীর দুর্বল হয়ে যেত, এর জন্য আসলে ড্রাগসটা ছাড়তে পারতাম না কখনো। রিহ্যাব সেন্টারে অনেকবার ভর্তি হয়েছি, কিন্তু এক মাস থেকে পলায় এসে পড়তাম, মার কাছে কান্নাকাটি করতাম, আম্মা থাকবো না, পূর্ণাঙ্গ করতে পারিনি। প্যাথেটিনটা এমনই খারাপ নেশা, এইটা একবার ফেন্সিডিলটা যেমন তেমন বা গাঁজা তেমন তেমন, হিরোইন কোকেন আর প্যাথেটিন একবার যারা ধরছে তারা আর ছাতা, এরপরে আবার আসলো ইয়াবা, ইয়াবাও খাওয়া শুরু করলাম, মানে যা যা নেশা আসা শুরু করলো। একটা সময় দেখা গেছে যে আমি স্টকে বেশি রাখতাম, যখন অনেকের কাছে নাই আমার কাছে আছে, ওই সময় চিন্তা করলাম একটু বেশি দামে বেচি, বেচলে তো মানে আমি কোন জায়গায় পৌঁছে গেছি। অনেক সময় অনেকে বলতে ও তো ব্যবসায়ী, ব্যবসায়ী হয়ে গেছে, এই এই পর্যায়েও চলে গিয়েছিলাম যে ও তো প্যাথেটিন বিক্রি করে বা পুলিশের ইনফরমার, এসব কথা বলতো, ওই যে পুলিশ এসে কথাবার্তা বলতো আমার সাথে। তো দেখা গেছে যে জেল খাটে এ করে কোনো দিকে আমার আর কোনো কিছু হলো না, তারপরে কষ্ট করে পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমাটা পাশ করলাম, যেহেতু ব্রেন ভালো ছিল। তারপরে আমার নিজের ব্যবসায় যখন দেখলাম যে ওইটা অবৈধ, বাবা বললো এটা বন্ধ করো, ফুফাতো ভাই করলো কি প্রায় 17-18 লাখ টাকার মতো জিনিসপত্র ছিল, ওইগুলো নিয়ে সে চম্পট দিল, পলাই গেল। ওই জায়গায় একটা ধাক্কা খাইলো আব্বা, হার্ট অ্যাটাক করলো, ডাক্তার বললো যে আপনি আর সাউন্ড এলা জায়গায় যেতে পারবেন না, মানে ফ্যাক্টরি ট্যাক্টরি এসব জায়গায় রেস্টে থাকতে হবে। তখন আব্বা রেস্টে আসলো কিছু কিছু জায়গার ইন্ডাস্ট্রিয়াল কনসালট্যান্ট হিসেবে, যে মাসে গেলেও না গেলেও জাস্ট মেশিন নষ্ট হলে একটু যাবেন বা একবার রাউন্ড দিয়ে চলে আসবেন, ইন্ডাস্ট্রিয়াল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ ছিল তিনটা জায়গার। কিন্তু ততদিনই উনি অনেক ভেঙে পড়েছেন, মানে আমার জন্য হোপলেস হয়ে গেছে যে বুঝছে এই ছেলেরা আর কন্ট্রোল করা যাবে না, এবং মাঝে মধ্যেই এটার দোষ, মাঝে মধ্যে কি প্রায় আমার আর আমার বড় খালার দোষ পড়ত, এবং ইভেন দ্যাট আমার বড় আপা যেটা ও যে আম্মা তুমি আর তোমার বড় বোন হাতে ধরে আমার ভাইটা নষ্ট করলো, একটা মাত্র ভাই আমার। আমি তখন বুঝতাম না যে এগুলা, কারণ আমি থাকতাম নেশার রাজ্যে, নেশাই আমার ধ্যান, নেশাই আমার জ্ঞান, নেশা করে যে আমি সমাজের থেকে বিচ্ছুত হয়ে যাচ্ছি, মানুষের ভদ্র সোসাইটির থেকে আলাদা হয়ে যাচ্ছি, মানুষ পিছনে আমার গালি দিচ্ছে যে আমি কি বলছি না বলছি, তোতলামি করতেছি ইয়ে করতেছি, দোকানদার টাকা পায় টাকা ঠিক মতো দিতেছি না, অথচ এর আগে আমার রেকর্ড এত ভালো ছিল যে না সজীব কখনো মানুষের টাকা নিয়ে ছয়না করেনি। দাদা আমার লাস্টে খুব করুণ অবস্থা হয়ে গেল, আস্তে আস্তে ডিমোশন আর কি, কেউ আমাকে বিশ্বাস করে না। কেন? আমি নেশা কর, কেউ আমার পাশে দাঁড়াতে দেয় না। আত্মীয় স্বজন থেকে শুরু করে এলাকার ভালো ছেলে পেলে যারা আছে বা ইভেন দের পলিটিক্যাল লিডার যারা ছিল, তারাও আমারে দেখতে পারে না।
সজীবের জীবনের কথা আমরা এর ডিটেলস আরো শুনব, ছোট্ট একটা বিরতি, এখন ফিরে আসছে।
একটা বিরতিতে যাব, তবে বিরতিতে যাওয়ার আগে অবশ্যই কিছু টেক্সট এন্ড কমেন্টস পড়ব। তবে তার আগে বন্ধু আপনাকে জানিয়ে দিচ্ছি আপনি কিভাবে সংযুক্ত হবেন আমাদের সাথে। অবশ্যই আপনি এসএমএস করবেন আমাদেরকে, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। এবং অবশ্যই আপনি এখানটিতে আসতে চান, আপনার ভালোবাসার কথা শেয়ার করতে চান সেটা জানি, সো সে জন্য আপনি যেটা করবেন সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সবকিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারে। আর অবশ্যই বন্ধু একবার এসএমএস করলে হবে না, একাধিকবার অনেকবার এসএমএস করবেন। আর অবশ্যই ফেসবুকে আমাদের যে অফিসিয়াল ফ্যান পেজটি আছে তার অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/thakafm90.4 এবং এখান থেকে অনেক বন্ধুই আমাদেরকে কমেন্ট করছেন, সো কিছু কমেন্ট তো অবশ্যই পড়ব এবং তারপর একটি ব্রেকে যাব। যেমন আছেন এই মুহূর্তে তসলিমা আক্তার মৌ, লিখেছেন যে গল্পটা কষ্টের হবে। আছেন রাকিব, লিখেছেন যে আমার মনে হয় আজকের স্টোরিটা অনেক কষ্টের। ওকে, তন্ময় মল্লিক লিখেছেন সজীব দাদাকে খুব কাছ থেকে দেখতে ইচ্ছে করছে। আছেন গোলাম মুর্তুজা, লিখেছেন অনেক কষ্টের গল্প হবে মনে হচ্ছে। এবং আরেকটি কমেন্ট করেছেন হাই রে জীবন। আমিনুল ইসলাম আছেন স্পেন থেকে, উনি আমাদেরকে শুনছেন এবং কমেন্ট করেছেন ফেসবুকে যে এই কাজটা ঠিক হয় নাই তোমার, তুমি ভুল পথে গেছো। নাজিম বিশ্বাস রব্বি লিখেছেন গল্পটা হয়তো কষ্টের হবে। এবং আছেন ইমন, লিখেছেন আসলে একটা ভালো ছেলে এভাবেই খারাপ হয়। শাহিনুর রহমান আমাদেরকে লিখেছেন ফেসবুকে যে গুরু আমি জীবনেও চুরি করিনি, ওকে এই কথাটি লিখেছেন। অ্যান্ড আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, উনি বলেছেন যে আমি তো সবার আদরেরই ছিলাম, আমার তো কোনো অর্থের অভাব ছিল না, তবু কেন আমি আজ অন্ধকার জগতে পা দিলাম? এই পরিবেশ আমায় ঠেলে দিয়েছে এক অন্ধকার জগতে, আমি আলো চাই, বাঁচার মতো বাঁচতে চাই। ওকে, মেহেদি লিখেছেন যে যারা এইসব কাজ করে তাদের কোনো ভয় নেই। ওকে, সুমন মণ্ডল লিখেছেন মেঘলা আপু কমেন্ট পড়ো এবং সজীব ভাইকে বলুন নেশার জগৎ থেকে ফিরে আসতে। অ্যান্ড আব্দুর রহিম নিশাদ লিখেছেন এত ছোট বয়সেই নেশা একটা প্রশ্ন করেছেন। এবং কবির হোসেন লিখেছেন নেশা খুব খারাপ, নেশার কথা শুনলেই ভয় হয়। অ্যান্ড সুমন টিকাটুলি থেকে এসএমএস করেছেন যে গুরু আজকের গেস্টের কথা শুনে মনে হচ্ছে যেন নিজের অতীত চোখের সামনে ভাসছে, মনে হচ্ছে আমি কথা বলছি। অ্যান্ড গোলাম মুক্তাদির রহমান লিখেছেন ড্রাগের কথা শুনলে খুব কষ্ট লাগে, এটা ভালো ছেলেদেরকে নষ্ট করে দেয়, শুধুমাত্র দুষ্ট সঙ্গের জন্যই এরকম বেসিক্যালি হয়। অ্যান্ড আহমেদ বুলবুল ফেসবুকে লিখেছেন যে গল্পটা মেবি কষ্টের হবে, উনি এটাই প্রেডিক্ট করছেন যে মেবি এটা কষ্টের হতে পারে। ওকে, দেখা যাক, আমরা শুনবো যে গল্পটা কষ্টের হবে না শেষ পরিণতিটা কি হবে, অবশ্যই আমরা সেই পর্যন্ত শুনতেই থাকবো। এবং তার আগে বন্ধু জানিয়ে দিচ্ছি যে এই জানুয়ারির 28 তারিখে সাইফোর্স এর সমস্ত ব্রাঞ্চে সেকেন্ড টাইম ভার্সিটি ভর্তির ওরিয়েন্টেশন ক্লাস হবে বেলা 11:30। বিস্তারিত জানতে আপনি ফোন করতে পারেন এই নাম্বারটিতে 01713432096। এবং অবশ্যই বন্ধু আপনি আমাদের সাথে সংযুক্ত আছেন এবং সংযুক্ত থাকবেন, আমাদেরকে এসএমএস করবেন, কমেন্ট করবেন আর মোবাইলের মেসেজ অপশনে যাবেন। আমি আবারও বলছি নিয়মটা কিভাবে আমাদের সাথে সংযুক্ত হবেন, মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটি লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি লিখতে চান লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর ফেসবুকে আপনি আমাদেরকে কমেন্ট করতেই থাকবেন অনবরত বন্ধু, এবং আমাদের এই পেজটিতে লাইক করবেন, সংযুক্ত থাকবেন আমাদের সাথে 24/7 আশা করছি বরাবরের মতো। এবং যদি আপনি এটা বারবার শুনতে শুনতে অধৈর্য হয়ে যান, বোর হয়ে যান, তারপরও আমি এটা বলতেই থাকবো কারণ আপনার সংযুক্তি আমাদের একান্তই কাম্য। এবং প্রতিদিন, প্রতি মুহূর্তে এবং প্রতি সপ্তাহে আমাদের সাথে নতুন নতুন অনেক অনেক বন্ধু যুক্ত হন, সো এটার জন্য বারবার করে বলতে থাকি যাতে কোনোভাবেই কোনো বন্ধু মিস করে না যান আমাদের সাথে সংযুক্তির মাধ্যমটা। সো অবশ্যই বন্ধু আমাদেরকে ফেসবুকে কমেন্ট করবেন, আমাদের পোস্টে লাইক করবেন, এবং চাইলে আপনি আপনার আমাদের এই পোস্টে আপনার বন্ধুর কাছে শেয়ার করতে পারেন। আর 16260 তে আপনি এসএমএস করে আমাদের এখানটিতে আসতে পারেন, সে আপনার জীবনের কথা, আপনার ভালোবাসার কথা, যে কথাটি আপনি শুনতে চান, অনেক বছর ধরে অপেক্ষা করছেন কাউকে বলবার জন্য, সেই কথাটি আপনি এই প্ল্যাটফর্মে এসে বলতে পারেন আপনাদের বন্ধুদেরকে। মনের ভেতরে গভীরে জমে থাকা যে কষ্ট আছে হয়তো বা এখানটিতে এসে বললে সেই কষ্টটা আপনার লাঘব হতে পারে। সো বন্ধু, এই মুহূর্তে যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে, ফিরে আসছি একটু পরে। আশা করছি সবাই সাথে থাকবেন, কোথাও যাবেন না, ওকে? শুনতেই থাকুন জাকা এফএম 90.4।
This track was downloaded from fusionbd.com.
Yes friends, we are broadcasting live from Dhaka FM 90.4 এবং আপনি শুনছেন প্রাণা ভালোবাসার বাংলাদেশ। আমি মুক্তি মেঘলা কথা বলছি আপনার সাথে এবং ঘড়িতে বলছি সময় এখন ঠিক রাত 12:19। নতুন একটি দিনের সূচনা হলো আজকে 24 তারিখ, 24শে জানুয়ারি 2014, আর ফ্রাইডে। সো একটা উইকেন্ড আজকে, মানে অনেকেরই অনেক রকম প্ল্যান আছে, অনেক প্ল্যান শুরু করেছেন গতকাল থেকেই হয়তো, সে প্ল্যান অনুযায়ী আজকের দিনটা হয়তো সাজাবেন এবং সেই মতোই চলবেন। তো সবার জন্য শুভকামনা দিয়ে আবার ওয়েলকাম করছি বন্ধু আপনাদেরকে। আর আরেকটা কথা জানাচ্ছি যে বন্ধু, গুরু শারীরিকভাবে একটু মানে বেশি ভালো বোধ করছেন না, দ্যাটস ওয়াই একটু টাইম নিচ্ছি আমরা। আমরা প্রোগ্রামটা শুরু করব, অবশ্যই প্রোগ্রাম শুরু করব। গুরু এতেশাম অবশ্যই স্টুডিওতে আসবেন, অতিথি বন্ধু, তার জীবনের গল্প অর্ধেক বলেছেন, আরও অনেক কিছু শুনবার বাকি আছে। তবে আরও একটু সময় নিচ্ছি আমরা, গুরু একটুখানি রেস্ট নিচ্ছেন এবং তারপর পরে উনি সুস্থ বোধ করলেই আবার আমরা স্টুডিওতে ফিরে আসবো গুরু এতেশামকে নিয়ে। তবে আমি আছি, আমি কমেন্টস এবং SMS পড়তেই থাকবো আপনাদের। অবশ্যই আমাকে কমেন্ট করবেন, SMS করবেন এই প্রোগ্রাম রিলেটেড যদি কোনো কথা আপনার জানার থাকে, অথবা আজকের প্রোগ্রাম নিয়ে, আমাদের এই পুরো অনুষ্ঠানটা নিয়ে আপনার কোনো মতামত, অভিযোগ, অনুযোগ, বা আপনার যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, সব কিছু আপনি আমাদেরকে লিখে পাঠাতে পারেন। অবশ্যই আপনাকে নিয়মটা জানিয়ে দিব কিভাবে আমাদেরকে টেক্সট করবেন অথবা কমেন্ট করবেন ফেসবুকে। নিয়মটি হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন আপনার নেম, স্পেস আপনার লোকেশন, স্পেস আপনার এইজটিও লিখবেন, তারপর স্পেস দিয়ে যে কথাটি আপনি লিখবেন সেটি লিখে পাঠিয়ে দেবেন 16260 এই নাম্বারটিতে। আর অবশ্যই ফেসবুকে আমাদের একটা অফিশিয়াল ফ্যান পেজ আছে, সেটা সব বন্ধুই জানেন, এবং দূর দূরান্ত থেকে, দেশের বাইরে থেকে, ঢাকার বাইরে থেকে সবাই আমাদেরকে কমেন্ট করেন এই ফেসবুকটিতে। সো ফেসবুকের অ্যাড্রেসটি হচ্ছে www.facebook.com/dhakafm90.4। এখানটিতে আমাদের একটি পোস্ট আপলোড করা হয়েছে এবং সেটিতে লেখা আছে যে প্রাণা ভালোবাসার বাংলাদেশের আজকের অতিথি সজীব, শুনব তার জীবনের কথা। ইনফ্যাক্ট আমরা তার জীবনের কথাই শুনছি, উনি তার জীবনের খুব চরম মুহূর্তগুলোর কথা আপনাদেরকে, আমাদেরকে, সবাইকে শেয়ার করছেন এবং তারই প্রেক্ষিতে সব বন্ধু আমাদেরকে কমেন্ট করছেন। সো বন্ধু, আপনিও বাদ যাবেন কেন, প্লিজ আপনি আমাদের এই পোস্টটিতে শেয়ার করতে পারেন আপনার অন্যান্য বন্ধুদের কাছে এবং অবশ্যই লাইক করবেন আশা করছি, এবং আপনার মূল্যবান মতামতটি দিতেও ভুলবেন না। আর অবশ্যই অবশ্যই বন্ধু রিকোয়েস্ট করব যে আপনি আমাদের ঢাকা FM এর অফিশিয়াল ফ্যান পেজটিতে লাইক করবেন এবং আমাদের সাথে সংযুক্ত থাকবেন সব সময়, মানে 24/7। সো এই মুহূর্তে আছেন আমার সাথে জাহিদ হাসান, দেখেছেন গল্পটা কেমন হবে জানি না, বাট আজকে গুরুকে উনি বিলবোর্ডে দেখেছেন, সেটা দেখে উনি খুবই হ্যাপি। অ্যান্ড ইমন লিখেছেন যে থ্যাঙ্কস ফর ব্রিঙ্গিং সজীব ভাই। অ্যান্ড মামুনও আছেন ঢাকা থেকে, লিখেছেন তোমার নেশা অন্যের বাঁচার অধিকার নষ্ট করে দেয়। ওকে, অ্যান্ড কথা আছেন, লিখেছেন ফরিদপুর থেকে, যে খুব খারাপ লাগছে গল্পটা শুনে। তানহা আক্তার তন্না লিখেছেন যে আমার মনে হচ্ছে স্টোরিটা পড়ে ভালো হবে। ওকে, অ্যান্ড ফজলে খান লিখেছেন সজীব ভাইয়ের জন্য খুব খারাপ লাগছে। জসীমউদ্দিন আছেন ফেসবুকে, লিখেছেন এরকম শুনতে চাই যা উপকার হতে পারে সবার, মানে যারা নেশার পথে হাঁটতে শুরু করেছে তাদের জন্য। মোহাম্মদ সাজু আছেন, লিখেছেন খারাপ বন্ধু মানুষকে নষ্ট করে দেয়। অ্যান্ড আছেন শুভ চৌধুরী জয়, লিখেছেন যে অনেক কষ্ট গল্পটা শুনে, অনেক খারাপ লাগছে। অ্যান্ড ফেরদৌস কুমকুম লিখেছেন সত্যি নেশা মানুষকে চরম খারাপ দিকে নিয়ে যায়। এবং আছেন এই মুহূর্তে এনামুল হক, লিখেছেন যে টাকাই ওকে নষ্ট করে দিয়েছে, এটা ওনার একটা অপিনিয়ন। অ্যান্ড আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে মাহফুজ লিখেছেন যে আজকেও মনে হয় সজীব ভাইয়ের কথা শুনে আবার চোখের চোখ থেকে পানি ঝরবে এরকমই উনি মনে করছেন। অ্যান্ড আছেন শরীফ গাজীপুর থেকে, উনি লিখেছেন যে আপু আমি নতুন লিসেনার, আপনাদের শোয়ের ভক্ত হয়ে গেলাম, সজীব ভাইয়ের কথাগুলি শুনে অনেক কষ্ট পাচ্ছি। অ্যান্ড এই মুহূর্তে SMS করেছেন ওকে শুনে রাখরা থেকে শরীফ যে আমি নেশা করতাম কিন্তু আমি ছেড়ে দিতে পেরেছি, সো সজীব তুমিও পারবে একটু চেষ্টা করো। ওকে। অ্যান্ড আমিনুল ইসলাম আলিম লিখেছেন বাবা কি ভয়ঙ্কর স্টোরি, আর বন্ধু আপনাদেরকে জানাচ্ছি যে গুরু হিতেশাম মাত্র স্টুডিওতে আসলেন, সো আমি আর কথা বলছি না, শুধু বলবো যে 16260 তে আপনি আপনার SMS পাঠাবেন এবং ফেসবুকে আপনার কমেন্ট করবেন এবং লাইক করবেন আমাদের পোস্টটিতে। সো গুরু
আমরা সরাসরি বরং চলে যাই সজীবের কাছে, সজীবের কাছে শুনি তার বাকি জীবনের কথাগুলো।
থ্যাংক ইউ গুরু, আপনি আপনার অসুস্থতার মাঝেও আমাকে সময় দিয়েছেন। আমি বলছি মাঝখানে সিনেমার মতো একটু ফ্ল্যাশব্যাকে চলে যাই, অল্প শুধু অল্প মিনিট। 19 আমি একটা মেয়ের প্রেমে পড়েছিলাম, তো ওই মেয়েটার প্রেমে পড়াতে বাসার লোকজন জানতে পারলো, জানতে পেরে বললো যে না ওদের ফ্যামিলি আমাদের ফ্যামিলি এ না। এইটা নেশার ইয়েতে আরও দেখা গেল যে বাড়িয়ে দিলাম, ওরে আমি এত পছন্দ করতাম এত লাইক করতাম কিন্তু মেয়েটা কেন যে আমার, মেয়েটা আমাদের ফ্যামিলির ধারে কাছেও না, ভাড়া থাকতো ইয়ে থাকতো, তারপরেও আমাকে পাত্তাই দিত না, নেশাখর হ্যান তেন এইসব কারণেই হতো, আর আমি নেশা করতাম আরও বেশি। এই হাত কাটা শুরু করলাম, রক্ত ঝরাইতাম ওর সামনে, বাসায়ও দেখাইতাম হাত কাটতাম ইয়ে করলাম। তো আমরা আম্মা আব্বা এই ধরনের কোনো কোনোই পারেনি, ওটা আমার অল্প বয়সের ইয়ে ছিল, ওটার কাটায় উঠছি। কাটা ওঠার পরে কিছুদিন আগে আমি আরেকটা মেয়ের প্রেমে পড়ি, ওই মেয়েটা বাজে মেয়ে আমি বুঝতে পারিনি, ঠিক আছে। ও এমনভাবে অভিনয় করলো যে ও আমার প্রেমে একদম মগ্ন, একদম আমাকে ছাড়া কিচ্ছু বোঝে না, আমাকে নিয়েই সংসার করবে, আমাকে নিয়ে করবে। কিন্তু আমি যে বুঝি নাই যে মেয়ে নেশা করতে পারে, যে মেয়ে ইয়াবা খেতে পারে, ডাল খেতে পারে, সে মেয়ে আমার সাথে কীভাবে সংসার করবে। ওই মেয়ের ইচ্ছা ছিল আমার টাকা পয়সা হাতায় নিয়ে যতটুকু পারে আর কি, তো যে আমার এত কষ্ট দিয়েছে এর জন্যই হয়তো নেশাটা এখন আরও আমার বেড়ে গিয়েছে। দেখা গেছে যে কথা দিয়েছিল কোরআন শরীফ ধরে যে সারা জীবন তোমার সাথে থাকবে, অথচ টাকা যখন আমার কাছে নাই তখন আমার লাঠি দিয়ে ঘর থেকে বের করে দিয়েছে, তো কে যা ঠিক আছে, টাকা নাই ইয়াবা খাওয়াতে পারবি না, ডাল খাওয়াতে পারবি না, যা তোর মতো ছেলের টাইম নেই, যার কাছে টাকা আছে ওর কাছে চলে গেল। আমি অবাক, কাঁদতে কাঁদতে আমার মানে আমি এত ভালোবেসেছিলাম মেয়েটাকে, নেশার পরিমাণ আরো বেড়ে গেল তখন, সারাদিন রাত প্যাথিট নিয়ে পড়ে থাকতাম, মা বাবার কথা ভুলে গেছি, বাসায় যেতাম না, রাতের পর রাত বাসায় থাকতাম, পুলিশ কেউ ইয়ে করতো, পুলিশ ধরে নিয়ে যেত, মা ছাড়াইয়া নিয়ে আসতো, কিন্তু রাস্তার কুকুর বিড়ালের মতো হয়ে গেছিলাম। আস্তে আস্তে আরো অধপথনে যেতে 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 মানে, তারপরে আমার এক বন্ধু হঠাৎ করে ধরে নিল, বলে যাই তোর একটু চেষ্টা করি ভালো করার, ওর কাছে কিছুদিন গেলাম, ও বললো প্যাথেরিন নিবি না, আচ্ছা শুধু ডাইল খা, ডাইলের দাম এখন 800-900 টাকা, 1000 টাকা। ও মাস দুয়েক চেষ্টা করলো, মাস দুয়েক তিনেক ওর সাথে ছিলাম, এর আগে ওর সাথে আমি ইস্টার্ন প্লাজায় ব্যবসাও করেছিলাম, ব্যবসা করে অনেক টাকা ইনকামও করেছিলাম, বাইরেও গিয়েছিলাম, ও গিয়েছিল আমার টাকা দিয়ে, ও এখন কোটি টাকার মালিক আমার দেখানো ব্যবসা দিয়ে। তো ওর ভিতরে মনুষ্যত্ব আছে, আমার আব্বা একটা সময় পাগল হয়ে গেল, এখন আমার আব্বা পাগল হয়ে গেছে পুরো বাচ্চা শিশুর মতো, বিকজ অফ মি, শুধু আমার জন্যই। আমি একটা ছেলে কিছু করতে পারলাম না, শুধু নেশা নেশা, এই দুদিন পর পরই পুলিশে ধরে, দুদিন পর পরই ডিবিতে ধরে, দুদিন পর পর সিভিল টিম ধরে, লজ্জা কি প্যাথেটিন সহ পাওয়া গেছে, কি হিরোইন সহ পাওয়া গেছে, কি গাঁজা সহ পাওয়া গেছে, কি ইয়াবা সহ পাওয়া গেছে, এই যে একটা কষ্ট। এটা আমার নেশা করতে করতে এইগুলো আমার একটা সময় ইয়ে হয়ে গেছিলো যে এগুলোও সাধারণ কিচ্ছুই না, যা আমার দোষ না, এগুলো পুলিশের দোষ, পুলিশ আমার ধরে শুধু শুধু। কিন্তু এখন হয়তো কিছুটা উপলব্ধি করতে পারতেছি আমার মা বাবারে আমি কষ্ট দিয়েছি, আমার বাবা আমার জন্য পাগল হয়ে গেছে, পুরো বাচ্চা শিশুর মতো কিচ্ছু বোঝে না। দ্বিতীয়বার ব্রেন স্ট্রোক করেছে, সাথে মানে দ্বিতীয়বার হার্ট অ্যাটাক করেছে, সাথে ব্রেন স্ট্রোক করেছে। ডাক্তারদেরও কিছুটা ভুল ছিল, ডাক্তাররা সিটি স্ক্যান করেনি তখন। ঢাকার একটা নাম করা হসপিটাল 7 দিনে 80,000 টাকা বিল নিয়েছে, কিন্তু ওনারা সিটি স্ক্যান করেনি, হার্টের চিকিৎসা করে ছেড়ে দিয়েছে। যদিও আমার বাবা বলেছিল আমার ডান কানে কম শুনতে পাই, ওনারা ওইটা নিয়ে গুরুত্ব দেয়নি। যদি তখন সিটি স্ক্যান করতো, মাইল্ড স্ট্রোক করেছিল ডাক্তার, পরে 7 মাস পরে আব্বা নিজেই বুঝতে পেরেছিল। আমার ফাদার কিছুটা ডাক্তারিও পড়েছিলেন, এর জন্য নিজেও কিছু কিছু ওষুধ খেয়েছে, দেখে দেখে কিন্তু কোনো লাভ হয়নি। আমার বাবা এখন পুরাই বাচ্চা শিশু। তারপরেও উনি ইমানদার ব্যক্তি ছিলেন, নামাজটা কিন্তু ছাড়েনি এখনো। উনি জুম্মার নামাজ বোঝেন না, ঈদের নামাজ কি সেটা বোঝেন না, তারাবী নামাজ কি সেটা বোঝেন না, 5 ওয়াক্তের নামাজ বোঝে, কিন্তু টাইম টেবিল চেঞ্জ হয়ে যায় না আমলে এটা বোঝে না। মসজিদে ইমামদের দেখবে এই একটুকের ভিতরেই সীমাবদ্ধ। ওনার বাসায় যাওয়া, বাসায় আসা, বাজারে গিয়ে তরি তরকারি কিনে, আলু কিনলে 5 কেজি আলু কিনে আনবে, বাজারে সবাইকে আমরা বলে দিয়েছি যে উনি যা চাই দিবেন, উনি সব ছিলা ফেলা, আলু ছিলা ফেললে সোডা হয়ে যাবে সেটা বোঝে না, পেঁয়াজ সারা রাত বসে বসে কাটবে, ওনার কাজই এখন এইটা। এই সব আমার জন্য, সব আমার, আমি বাবার মায়ের অযোগ্য সন্তান, নেশা করতে করতে শুধু মানুষের দোষ দিয়েছি, শুধু বাবার দোষ দিয়েছি, মার দোষ দিয়েছি, চাচার দোষ দিয়েছি, বড় বোনের দোষ দিয়েছি, ওই মেয়ে আমাকে কেন ভালোবাসত না ওর দোষ দিয়েছি। এইরকম করতে করতে এখন এই পর্যায়ে এসে পড়লাম এইখানে। এখন আমার ভবিষ্যৎ কি আপনারাই বলেন, আমি কোথায় যাব, কি করব? গুরু চাচ্ছেন আমাকে ভালো করার জন্য আমাকে কোন রিহ্যাব সেন্টারে ভর্তি করতে। গুরুর অশেষ কৃপা, গুরু ভালোবাসা দিয়ে পৃথিবীটাকে ভালোবাসার মাধ্যমে মানুষের মন জয় করতে চাচ্ছে, মানুষকে ভালো করতে পারছে। আমি গুরুর সান্নিধ্যে খুবই উপকৃত হয়েছি। আমার মনে হয় আমিও গুরুর ভালোবাসার ছোঁয়া পেয়ে হয়তো ভালো হয়ে আপনাদের মতো সাধারণ ভাবে আবার ফিরে আসতে পারবো। কিন্তু যে জিনিস আমি হারিয়েছি আমার বাবার স্মৃতিশক্তি, আমার মায়ের এই 34-35 বছরের জ্বালা যন্ত্রণা, আমার বড় বোন দুলাভাইদের ঘৃণা, আমার ছোট বোনদের ঘৃণা, আমার আত্মীয় স্বজনদের ঘৃণা, সেই জিনিস আর ফেরত পাব না। এখনো আমার এমন একটা হয়েছে যে নেশা না করলে তো আর ভাল লাগে না, চাই ছাড়তে, পারতেছি না তো। 2 দিন বাসা থাকলে নেশা না করলে মানে মাথা ধরে যায়, পাতলা পাকানো হয়ে যায়, মাথা ঠোকাতে ইচ্ছে করে, দেওয়ার সাথে হাত পা জ্বালা করে, হাত পা মুড়ে আসে, মানে কি যে হয়, ও রাত্রে ঘুম আসে না, অস্থির ভাব, কোনো কিছুই ভাল লাগে না, ফ্রাস্ট্রেশন আর ফ্রাস্ট্রেশন, বুঝেও কিছু করার উপায় নেই। রিহ্যাব সেন্টারে করে আসি, হয়তো 1 মাস 15 দিন ভালো থাকে, আবার নেশা করি। এখন লাস্ট একটা কথা বলি যেটা খুবই হৃদয় বিদারক, যে মেয়েটাকে আমি ভালোবাসতাম, ওর সাথে আমি 6 মাস ধরে কথা বলি না। এই গত 3-4 দিন আগে ও বলল, কেউর সাথে কথা বলিস, কেউর সাথে বলিস না, হঠাৎ করে আমার কলার ধরে রাস্তায় সবার সামনে, এই জায়গায় আমি, ও আমাদের ফ্যামিলির যোগ্য না, ধারে কাছেও না, আমার খালার বাসার কাছাকাছি বলল। সব দোকানদার আশেপাশের লোকজন অবাক হয়ে কি ব্যাপার, ওর কড়াল ধরতেছে। আমি ওর ভাই বোনদের সাথে কথা বলি, ওর ভাই বোন ভালো, ঠিক আছে, বা ওর ভাতিজা টাতিজার সাথে কথা বলি, বাচ্চা ছেলে মেয়ে, ওরা পিছনে পিছনে তো মানুষের, ফকিরও যদি ঘরে একটা 5 টাকা দিয়ে দেয় তো ওদেরকে মাঝে মাঝে হয়তো চিপস কিনে দিয়ে, কিন্তু এই জন্য আমার কলার ধরে অভিযোগ যে মানে ওর সাথে কথা বলি না। তোর সাথে কথা বলবো কেন, তুই আমাকে যে আঘাত দিয়েছিস, তুই নিজেও প্যাথেটি নিয়েছিস, তুই নিজে হিরোইন খেয়েছিস, তুই নিজেও ইয়ে করেছিস, তুই নিজে আমার কাছে যখন টাকা নাই তখন আমাকে কুকুরের মতো দূর দূর করে খেদিয়ে দিয়েছিস, তাহলে তোর সাথে আমি কথা বলবো কেন? বাচ্চাদের তো কোনো দোষ নেই, ওর ভাইয়ের ছেলেরা আমাকে দেখেছে, আঙ্কেল আঙ্কেল করে ডাকে, এর জন্য ও আমার কলার ধরে অপমান। এটা কি পারত যদি আমি নেশা না করতাম? আপনাদের সবার কাছে আমার প্রশ্ন, কেন এরকম করে মানুষ মানুষের সাথে? কেন মানুষ মানুষকে ধোকাবাজি দেয়? কেন ভালোবাসার নামে ধোকাবাজি করে? কেন নেশা ধরায় এলাকার বড় ভাইরা? কেন অস্ত্র ধরায়? কেন নেশা ধরায়? কেন মাদক ধরায়? আমি তো একটা ভালো পরিবার বিলং করতাম, বলি আমি পড়াশোনা করে হয়তো সমাজের উঁচু স্তরে যেতে পারতাম।
অনেক বন্ধু আমাদেরকে টেক্সট করছেন এবং আমাদেরকে এসএমএস করছেন আমাদেরকে এবং জানাচ্ছেন তাদের মতামতগুলো, এবং কিছু এসএমএস এবং কমেন্ট তো পড়বই। যেমন তুহিন আছেন সাভার থেকে, লিখেছেন যে নেশা মানুষকে অন্ধকার জগতেই ঠেলে দেয়। গাজীপুর থেকে রানা লিখেছেন যে নেশা খুব খারাপ জিনিস। ওকে, অ্যান্ড সজীব ভাই, আপনি আপনার লাইফটা অনেক কষ্টের এবং আমরা খুব কষ্ট পাচ্ছি, এটা একজন বন্ধু লিখেছেন আমাদেরকে এসএমএস করে। অ্যান্ড মোহাম্মদ রিয়াজুলও আমাদেরকে ফেসবুকে কমেন্ট করেছেন। সো গুরু এতেশাম, আমরা শুনছি সজীব ভাইয়ের গল্প। সো আমরা আবার গল্পেই ফিরে যাই।
সজীবের জীবনের কথা অলমোস্ট শেষ, তাই তো সজীব? আমি সজীবের ক্ষেত্রে নতুন কোন তথ্য দেয়া বা কোনো ভূমিকা রাখার কোনো যৌক্তিক কারণ দেখছি না, এই কারণে যে নেশা মাদকতা, নেশার মায়েরই যে পরিবেশ, এটা এত বেশি স্বপ্নময়, এটা এত বেশি অদ্ভুত। নেশারি মায়াবী জগতের মায়াজাল ছিঁড়ে বের হয়ে আসা, সে কারণে অনেকের পক্ষে হয়তো সম্ভবপর হয়ে ওঠে না। পক্ষান্তরে তখন দোষ দেয় তার পাশে ঘটে যাওয়া বিভিন্ন সব ভালো অথবা মন্দ ঘটনা। কিন্তু সত্যি এটাই, একজন মানুষের শুধু ইচ্ছা শক্তি যথেষ্ট নেশা জগৎ থেকে ফিরে আসার জন্য। কথা এটাই যে নেশারে মায়াবী জগৎ থেকে কেনই বা আমি ইচ্ছা শক্তি দিয়ে ফিরে আসার চেষ্টা করি। সজীব যে সময়কার ফেন্সিডিল কেনার কথা বলল, যখন ফেন্সিডিলের দাম হয়তো 80-90 বা 100 টাকা নির্ধারিত হতো, এবং সেই সময়গুলোতে সজীবের হয়ে সজীবের মতো করে ভাবতে চেষ্টা করেছি, কোনো এক সকাল যদি ফেন্সিডিল দিয়ে শুরু হয়, ত্রিমূর্তি যদি সেই ফেন্সিডিলের নাম হয়, যে ফেন্সিডিলের মাদকতার তীব্রতা অনেক বেশি, ত্রিমূর্তি নামের সেই সুধা, যে ব্র্যান্ডের নাম ত্রিমূর্তি, তার সুধা যখন একবার জিহ্বাতে এসে লাগে, তারপর তার সাথে দারুণ একটি এনভায়রনমেন্ট, সেই সাথে দুধ চা চিনি দিয়ে সাথে একটু মিষ্টি সিগারেটে টান, হালকা ঘাম ঘাম ভাব কপাল থেকে মাথার ভেতরে, চুলের ভেতরে ভালো লাগার মজাটা এখানে আমি যা যেভাবে বলতে চাচ্ছি সেভাবে যেন মুখ দিয়ে বের হয়ে আসছে, যা যেভাবে চিন্তা করতে যাচ্ছি সবকিছু যেন সেভাবেই চিন্তা করা যাচ্ছে। এই প্রথম আমি বাড়ির পাশে দাঁড়িয়ে থাকা বিলবোর্ডের দিকে তাকালাম, বিলবোর্ডটাও দেখতে ভালো দেখাচ্ছে, এই প্রথম আমি রিক্সার হুডের উপরে বসে পায়ের পর পা তুলে সিগারেট দুইটা টান দিলাম, সেটা কেন জানি ভালো লাগছে, এর আগে এমনটি হয়নি। হঠাৎ বন্ধুর সাথে বাইকে করে আশুলিয়ার দিকে গেলাম, অন্ধকারে আশুলিয়ার সে নির্জন জায়গাতে উপরের দিকে তাকিয়ে আছে আকাশের সাথে কথা বলছি, কেন জানি মনে হচ্ছে যে গোটা আকাশটাই আমার। জানি বাড়িতে কেউ একজন আমার জন্য চোখের পানি ফেলছে, জানি আমার বাপ সারা জীবনের বিনিময়ে আমাকে ভালো করার যে চেষ্টা করেছিল, আমি এমনই এক অভিশপ্ত সন্তান। পৃথিবীর বুকে আমি এমন এক পাপিষ্ঠ আমার আগমন, যে বাপ কলিজার টুকরায় ছেলেটাকে বুকের মধ্যে মিশিয়ে রাখতে চেয়েছিল সবসময়, যে বাপ কলিজার টুকরায় ছেলেটাকে চক্ষের ধনের মতো আগলে রাখতে চেয়েছিল, নিজের শখ সাদ আহলাদ কোনো কিছুর দিকে তো আকা করেনি, পাগলের মতো ছুটে বেরিয়েছে এই কারখানা থেকে সেই কারখানা, এই ইন্ডাস্ট্রি থেকে সেই ইন্ডাস্ট্রি, বিনিময়ের স্বপ্ন দেখেছে যে আমার সজীব একদিন বড় হবে, অনেক বড় করে বাঁচবে। সেই সজীবের নামে আমি একদিন পরিচিত হব, খান সাহেব নামে আমাকে কেউ যেন আর পরিচয় না করিয়ে দেয়, যেন বলে ওই দেখো সজীবের বাবা যাচ্ছে, ওই দেখো এটা সজীবের বাবা। আমি ইঞ্জিনিয়ার খান, আমার নিজের পরিচয়ের চাইতে আমার কলিজার টুকরা, আমার ছেলে, আমার এই বাপধনের পরিচয়ে পরিচিত হতে চেয়েছিলাম। আমি হচ্ছি সেই পাপিষ্ঠ সন্তান যার প্রত্যেকটি উপাখ্যান জঘন্য কিছু কর্মকাণ্ডে ভরা। স্রষ্টা আমি জানি না যে আমার এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে, স্রষ্টা আমার আসলে জানা নাই যে কত জনম তোমার এই দুজকের আগুনে পড়লে এই পাপ থেকে আমার মুক্তি হবে, কিন্তু স্রষ্টা আমি এতটুকু বুঝি নেশার ঘরে আছি বিধায় টের পাচ্ছি না, একটা দিনের জন্য যদি এই পৃথিবীতে আমার নেশার ঘোর কাটে, আমার ওই বাপটাকে সুস্থ বাপটাকে পাগল হতে দেখে যে দিনের পর দিন রাতের পর রাত পিয়াজ ছিলে আলো ছিলে এই দৃশ্য যদি একদিন দেখি, আমার কলিজাটা সেদিন ব্লাস্ট হয়ে যাবে। শুধু নেশার ঘরে আছি বিধায় হয়তো টের পাচ্ছি না, এই পাপের যে তাপ, অভিশপ্ত জীবনের যে তাপ, যে অন্যায় করেছে আমার বাপের সাথে দিনের পর দিন, যে কারণে আমার বাপটাকে আজকে এই অবস্থায় থাকতে হচ্ছে, তার যে উষ্ণতা তার যে তাপ, সেটি শেল হয়ে আমার ভেতরে বাঁধবে যদি পৃথিবীতে কোনো একদিন একদিনের জন্য আমি সুস্থ হতে পারি, সেদিন হয়তো এই কষ্ট বাপের দৃশ্য দেখবার মতো কলিজার সেই শক্তি সেই সক্ষমতা আর থাকবে না। সুস্থ আমাকে তুমি সুস্থ করো না, আমাকে যদি সুস্থ করো তাহলে হয়তো এই পৃথিবীর মধ্যেই দোজক কেমন জিনিস আমার দেখা হয়ে যাবে। সাথে নিয়ে আশুলিয়ার সে ছোট্ট মাঠের মধ্যে আকাশের দিকে তাকিয়ে থেকে কথা বলা, গোটা দুনিয়ার উপর দোষারোপ করা, কেন আমার বাবার গায়ে আমার গায়ে হাত দিল, যদি হাতটা না দিত আমি তো এই কাজ করতাম না, কেন আমার মা আমাকে বুঝে না ঠিকভাবে, কেন ওই মেয়েটা এত ভালোবাসা, এত পাগলের মতো ভালোবাসলাম এই মেয়েটাকে, শক্ত করে আমার হাতটা ধরল না, জীবনে তো কিছুই চাইনি, কখনো মেয়ের দিকে সেরকম লোলুপ দৃষ্টি নিয়ে তাকাইনি। দারুণ পবিত্রতা আর ভালোবাসা মাখা মন নিয়ে মেয়েটার দিকে হাত বাড়িয়েছিলাম। সে যদি হাতটা শক্ত করে ধরত, যদি আলতো করে আমার চুলের মধ্যে বিলিকেটে দিয়ে বলত, সজীব তুমি আমার জান, তোমার সাথে আমার জীবনের বাকি সময়টা কাটাতে চাই। ভালো জিনিসের ওনারশিপ তো সবাই নিতে পারে। আমি জানি তুমি ভালো মন্দে মাখানো একজন মানুষ, তোমার সমস্ত মন্দটাও আমার। তখন আমি ভাবতে পারি যে তোমার ভাবটাও আমার। তুমি ফিরে আসো, আমার চুলের যে সুগন্ধি তোমাকে উন্মাতাল করে তোলে সে সুগন্ধি তুমি গ্রহণ করো কাছ থেকে। আমার ভালোবাসার যে উষ্ণতা তোমাকে শান্ত করে তোলে সে উষ্ণতা তুমি গ্রহণ করো। আমার হাতের যে স্পর্শ তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে সে হাতের স্পর্শ তুমি গ্রহণ করো। কিন্তু সবকিছুর ঊর্ধ্বে থেকে তুমি ফিরে এসো, তুমি ফিরে এসো আমার কাছে। কেন এমনটা ঘটেনি তাই শুধুমাত্র উপলক্ষ খোঁজার তাগিদে, বিভিন্ন মানুষের প্রতি অভিমানের তাগিদে নিজে নেশা করছি দিনের পর দিন, খারাপ থেকে খারাপ, জঘন্য থেকে জঘন্যতম নেশার ভেতর দিয়ে যাচ্ছি। শুধু সেইটাকে মানসিকভাবে বৈধতা দেওয়ার স্বার্থে একের পর এক ঘটনার অবতারণা করে মনকে বুঝিয়ে চলেছি নিরন্তর। আজ ভালো কিছু ঘটেছে সেজন্য খেয়েছি, আজ আমার সাথে জাস্টিস হয়নি সেজন্য খেয়েছি। এভাবে মনকে বুঝিয়ে চলেছি দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর। সকালে শুরু হয়েছিল নেশা, বিকাল হতে হতেই নেশার ঘোর যেন কেটে আসছে। কিন্তু আমি আবার যেতে চাই আমার সে বন্ধুর সাথে বাইকে সা করে ঘুরে প্রচন্ড বাতাসের ভেতর দিয়ে আবার আশুলিয়াতে। আবার আমি আকাশের সাথে কথা বলতে চাই। আসলে আকাশের সাথে কথা বলা তো বাহানা মাত্র, এই নেশা নেয়ার পরে যেন আমি সজীব নিজেকে খুঁজে পাই, আমি সজীব সজীবের সাথেই কথা বলি। আমার খুব ভালো লাগে, কপালের দিকটা হালকা হালকা ঘেমে উঠে, চুলের ভেতরে হালকা হালকা খাম ঝরে পড়ে, চুলকাতে মাথা চুলকাতে আলতো করে মাথা চুলকাতে কেন যেন একটু মজা লাগে। ইনফ্যাক্ট সবকিছুতেই ভালো লাগে, সবকিছু হাতে সবকিছুতে স্পর্শটা নিতে ভালো লাগে। সমস্ত আয়োজন পূর্ণ, সে আয়োজনে আবার যেতে মন চাচ্ছে, আবার তো হাতছানি দিয়ে রাখছে। তিন মূর্তির ছাপযুক্ত সেই পেন্সিলের বোতল আবার ডাকতেছে আমাকে, আবার আমি পেতে চাই সেই ফিলিংস, আবার হারিয়ে যেতে চাই। বিনিময়ে মানুষ থেকে পিশাচের রূপ নিয়ে আমি সজীব বাজি ধরে চলেছি নিরন্তর ভাবে পরিবারের মানুষগুলোকে।
This track was downloaded from FusionBD.com.
বন্ধের মুখ দেখানোর কোন জো থাকে না শুধু আমার কল্যাণে। আমার ভাবকে গলা টিপে নিজে হত্যা করেছি। এইরকমই রক্ত পিপাসু, এইরকমই পৈশাচিক, এরকমই নোংরা প্রকৃতির মানুষ আমি। তোরা থাক তোদের কষ্ট নিয়ে, আমার ওই বিকেলটা আমাকে ফিরিয়ে দে যে কোনো কিছুর মিলল। এর জন্য যে কোনো রকমের বাজি ধরতে আমি রাজি। আমি হচ্ছি পৃথিবীর কালজয়ী জুয়ারি। দু টাকা পাঁচ টাকা, দু লাখ পাঁচ লাখ বা দু কোটি পাঁচ কোটি টাকাতে আমার মন ভরে না, পেট ভরে না। আমি ঔরসের সাথে পর্যন্ত বাজি ধরতে রাজি। যে মায়ের পেট থেকে জন্ম নিয়েছি সে পেটের সাথেও আমি বাজি ধরতে রাজি। সে কারণেই তো তাদের কষ্ট আমাকে ছুঁয়ে যায় না, সে জন্যই তো চোখের মায় আমার চোখের সামনে, যে আমার জন্মদাতা পিতা পাগলের মতো আমাকে মানুষ করার জন্য যার সর্বোচ্চ প্রচেষ্টা ছিল, সে চোখের সামনে পাগল হয়ে যায় তারপরও আমার ভাবান্তর হয় না। সেজন্যই তো বোনরা যখন বিভিন্ন নোংরা পরিস্থিতির সামনে পড়ে আমার কারণে, তাও আমার এতটুকু ভ্রুক্ষেপ হয় না। আমি হচ্ছি কালজয়ী জুয়ারি, জুয়ারি যেখানে যেখানে আমি যে কোনো জিনিস নিয়ে বাজি ধরতে পারি, আমার বাপকে নিয়ে, আমার মাকে নিয়ে, এত জঘন্য না।
বিল্ডিং এর রড চুরি করতে পারি, সমাজের কি পতন।
অনুষ্ঠান শেষ করব বন্ধু, কথা প্রসঙ্গে কিছু কথা উঠে এসেছে। আসলে আমার বসে থেকে কথা বলার মতো শক্তি নাই, তাও কথাগুলো চলে এসেছে যখন মানুষ পটে ভাবছে, ভাসছিল এই ছেলেটির বাবা মায়ের সুখাবয়ব কল্পনা করার চিন্তা করছিলাম। নেশা এমন এক জিনিস যেটা নিজে ধ্বংস হয় না, সাথে সাথে অনেকগুলো কাছের মানুষজনকে ধ্বংস করে নিঃশেষ করে দিয়ে যায়। তারপরও মা বাপ কি কি এক আদলে তৈরি করেছেন সৃষ্টিকর্তা। তারপর পাগলের মতো ছুটে ছুটে যান, বারবার স্বপ্ন দেখেন, এই বুঝে আমার সন্তানটা এবার ভালো হয়ে যাবে। কিন্তু এই জুয়ারি সেই সন্তান যে সবকিছু নিয়ে সবসময় গ্যাম্বলিং করে, তার কোনো কিছুতে ভ্রুক্ষেপ করে না, কারণ তার সে বিকালটা প্রয়োজন, যে বিকালের জন্য, যে বিকালের ভালো লাগার জন্য। এই ভালো লাগার কাছে সে একেবারেই জিম্মি। অনুষ্ঠান শেষ করব বন্ধু, একদম শেষ মুহূর্তে। কথা প্রসঙ্গে সজীবের মুখ থেকে কিছু কথা এসেছে, পলিটিক্যাল অ্যাক্টিভিটিস, বিভিন্ন স্টেক হোল্ডারে বিভিন্ন মানুষজনের কথা, সেসবগুলো সে তার নিজের ওনারশিপ নিয়ে বলেছে। সেটার ড্রাইভার তার, সেই জানে যে সেই ইনফরমেশনগুলোর মধ্যে কতটুকু সত্যতা আর কতটুকু মিথ্যা আছে। ইন শর্ট, শুধু একটি কথায় বলা বাহুল্য যে বাংলাদেশের সরকারের কনসার্ন ইউনিট এ ব্যাপারে সজাগ হওয়া উচিত। নেশা করার পিছনে সবচেয়ে বড় একটি কারণ হচ্ছে নেশার সহজলভ্যতা, এবং আমরা জানি যে বিভিন্ন বর্ডার দিয়ে কিভাবে নেশাদ্রব্য বাংলাদেশে প্রবেশ করছে। এই সহজলভ্যতা বন্ধ করে দেওয়া উচিত, আমরা চাইলেই পারি। সহজলভ্যতা বন্ধ হলে তাহলে হয়তো এই পরিমাণকে অনেক বেশি কমিয়ে নিয়ে যাবে এই অভিশপ্ত জায়গা থেকে, এই সমাজ, বাংলাদেশ, ইনফ্যাক্ট সমগ্র বিশ্বের মানুষের মুক্তি পাক, সেই কামনা করছি আমি। একদম অনুষ্ঠানের শেষ প্রান্তে সজীবের বড় বোন এখানে আছে, তার সাথে একটু কথা বলে অনুষ্ঠান শেষ করে ফেলি।
গুরু, এর মাঝে কিছু এসএমএস এন্ড কমেন্টস না পড়লেই নয়, অনেক বন্ধুই আছেন আমাদের সাথে। যেমন আছেন এই মুহূর্তে ইলিয়াস মাহমুদ নীরব, উনি লিখেছেন যে গুরু আপনাকে স্যালুট বিকজ আপনি মানুষের কষ্ট বোঝেন, সেটার এক্সাম্পল আজ আপনার চোখের পানি, স্যালুট আপনাকে। অ্যান্ড আছেন শামীম রায়হান, লিখেছেন আপনি আপনার কারণেই এই জায়গায়, উনি সজীব ভাইকে উদ্দেশ্য করে এই কথাটি বলেছেন। অ্যান্ড রফিক আহমেদ ফেসবুকে যুক্ত হয়েছেন, উনি বলেছেন যে গুরু আপনার কথাই আর চোখের পানি আজকে রাখতে পারলাম না। অ্যান্ড কবির হোসেন আছেন, উনি লিখেছেন যে আসুন আমরা নেশা থেকে বেঁচে থাকি, সুন্দর জীবন গড়ি এবং নেশাকে না বলি। আছেন আমাদেরকে আরো অনেক ফেসবুকে আরো অনেক বন্ধু আছেন, যেমন আছেন শামিমা, সুমাইয়া ইসলাম, তানহা এবং আতিকা, ওনারাও সজীব ভাইকে উদ্দেশ্য করে কিছু কথা বলেছেন এবং ওনাকে নেশার জগৎ থেকে ফিরে আসার জন্য অনুরোধ করেছেন। তাহির রাজ যুক্ত আছেন ফেসবুকে, লিখেছেন মেঘলা আপু আমাদের ভুলের জন্য নানান ভাবে আমাদের মা বাবাকে কষ্ট পেতে হয়। অ্যান্ড মোহাম্মদ রেজওয়াল যুক্ত হয়েছেন ফেসবুকে এবং লিখেছেন যে মেঘলা আপু সজীব ভাইয়ের জীবন কাহিনী থেকে আমরা অনেক কিছু শিখতে পারি এবং আমার সেটাই মনে হচ্ছে। ওকে, আছেন এই মুহূর্তে আমাদের সাথে আর অনেক বন্ধু, সো এই মুহূর্তে আমি গুরু এতেশামের কাছে চলে যাব।
সজীবের বড় বোন এখানে উপস্থিত, উনি আমাদের সাথেই ছিলেন পুরো আয়োজনের, যদি কিছু আপনি বলতে চান।
জি, আসসালামু আলাইকুম গুরু। আসলে আমি এতক্ষণ শুনছিলাম ওর কথাগুলো, বেশ কিছু কথা অতিরঞ্জিত মনে হয়েছে। যাই হোক, এখন ও আসলে আমার এত অল্প বয়সে বিয়ে হয়ে যায়, আমার যখন অনলি 17 তখন আমার কাজিনের সাথে আমার বিয়ে হয়। তো আমি, আমার মনে হয় না যে আমি যদি ফ্যামিলিতে থাকতাম বা আমার সাথে থাকতে পারতাম, ও কখনোই এই পজিশনে যেতে পারতো না, কখনোই আমি দিতাম না ওকে। কিন্তু এসএসসি সময় আমি তখন কনসিভ করি আমার ছেলে, ছেলে জন্মের সময় তখন আমি মায়ের বাসায় ছিলাম, তখন আমি কিন্তু ওকে পড়াই এবং এসএসসিতে সে রেজাল্ট ভালো করে। হ্যাঁ, আমি অনেক কষ্ট করে পড়াই। এখানে ও হয়তো ওর মতো করে বলেছে, আমরা যে প্রবলেমগুলো ফেস করেছি ওর জন্য, আমার শাশুড়ি আমার আপন খালা হন, কিন্তু ও আমাদের ওই একই এলাকাতে আমরা থাকতাম। যেটা প্রবলেম হচ্ছিল যে ও আমার শ্বশুর বাড়ির সামনে দিয়ে এই যে যত অ্যাক্টিভিটিস, এই যে মেয়ে, যে মেয়েটাকে নিয়ে তার তার জীবনের সাথে যে মেয়েটা জড়িয়েছিল, এবং এই যে নেশা এবং আর্মসে যে কথাগুলো বললো, এটা কতটুকু সত্যি, কিছুটা সত্যি আমি জানি, কতটুকু সত্যি এতটুকু তো আমি আসলে ওর সাথে যেহেতু এসব জায়গায় ছিলাম না বলতে পারছি না। তো আমি বিব্রত বোধ করতাম, সবাই আমাদের কাছে নালিশ নিয়ে আসতো, মানে বিশেষ করে আমার শ্বশুরের কাছে নালিশটা আসতো। তখন উনি খুব লজ্জা পেতেন, উনি ওখানে অনেক মানে পরিচিত একটা ব্যক্তিত্ব। আমরা আত্মীয় স্বজনের কাছে এলাকাতে আমার মনে পড়ে না যে আমি কোথাও, আমি লজ্জায় আমি কারো বাসায় যেতাম না, কারোর সাথে মিশতাম না। কোনো বিয়ে বাড়িতে গেলে ওখানকার লোকজনরা আমাকে, যারা এলাকার লোকজন, তারা আমাকে প্রথম প্রশ্ন যেটা করত যে তোমার ভাই কি ভালো হয়েছে। এই কথাটা শোনা আমার আমার জন্য যে কতখানি পেইনফুল ছিল। সবচেয়ে বড় ব্যাপার, আমার তো একটাই ভাই, আমার একটাই ভাই, এবং আমি জানি আমার বাবার অনেক স্বপ্ন ছিল ওকে নিয়ে, অনেক স্বপ্ন ছিল, আমার মায়ের ছিল, আমার বাবার ছিল। তো দেখা গেছে সব স্বপ্ন কিন্তু ও ধূলিসাৎ করে দিয়েছে। আমাদের মান সম্মান তো কিছুই নাই বলতে গেলে, নষ্ট করে দিয়েছে। কথা বলতে গেলে আসলে এখন অনেক পুরনো প্রসঙ্গ। এখন আমি যেটা চাচ্ছি যে ও ফিরে আসুক এই জীবনটা থেকে, এই অধ্যায়টা, যে অন্ধকার একটা জগৎ, এটা থেকে যেমন করে হোক ফিরে আসুক। অনেকবার আমরা আসলে চেষ্টা করেছি, অনেকভাবে অনেক সেন্টারে নিয়ে গিয়েছি, অনেকভাবে ট্রাই করেছি তাকে সোজানোর। ও কিছুদিন ভালো থাকে, আসার পরে, ওখান থেকে চলে আসার পরে আবার কিন্তু ওই লাইফে ফিরে যায়। তো আমি যেটা, ওর মেইন প্রবলেম হচ্ছে যে ওর যে ফ্রেন্ড সার্কেল, এরা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। ও কোনোভাবে ওর ফ্রেন্ডসদের ছাড়তে পারে না। আর একটা সময় রাজনীতি করতো, আমি জানি না ও রাজনীতি বলতে কি বুঝে, ওর সেই পরিমাণ ব্যক্তিত্ব আছে কিনা যে একটা রাজনীতিতে নেতৃত্ব দেওয়ার মতো। তো আমার কাছে মনে হয় দেশ তো একটা দেশপ্রেম, যে শব্দটা আমি আজকে বাসায় ওকে বোঝাচ্ছিলাম, ওর একটা ফ্রেন্ড ছিল, আজকে ওর বার্থডে ছিল, তো বোঝাচ্ছিলাম যে দেশপ্রেমটা হচ্ছে, আমার কাছে মনে হয় যে দেশটা তো আসলে কোনো নিজস্ব একটা কোনো ব্যক্তি না। হ্যাঁ, দেশটা হচ্ছে আমার, দেশপ্রেম বোধটা হচ্ছে আমার দেশের অনেক টোটাল মানুষ যারা আমাদের দেশে আমরা বসবাস করছি। তারপর যে ভূখণ্ডটা, আমার দেশের যে প্রকৃতি, আমার দেশের যে সংস্কৃতি, হ্যাঁ, তারপর আমার দেশের ড্রেস আপ বলেন, আমাদের পোশাক পরিচ্ছদ, খাদ্য, হ্যাঁ, খাবার দাবার, এই সব কিছু মিলে কিন্তু এই সবকিছু প্রতি যে আমাদের একটা আকর্ষণ, এটাই কিন্তু দেশপ্রেম। সবার আগে আসে কিন্তু মানুষের প্রসঙ্গটা, দেশের মানুষ। ও কিন্তু যেটা করে বাসার থেকে, ও যে হিউজ অ্যামাউন্টে টাকার কথা বলেছে এটা সত্যি না, কিন্তু ও টাকা হ্যাঁ নিত, বাসা থেকে নিত, নিয়ে যেটা প্রবলেম করতো যে অন্যদের দিত, অন্যদের দিয়ে দিত, আমাদের কাছে বলতো যে আমি হেল্প করছি ওদের। আমার কথা হচ্ছে এখনো আজকেও দাবি করলো যে আমি হেল্প করছি। তো হেল্প করতে গেলে আমার নিজেকে আগে এস্টাবলিশ করতে হবে, দেন আমি কাউকে হেল্প করতে পারি। আর দেশের মানুষকে ভালোবাসার আগে, সবচেয়ে ভালো, বেশি ভালোবাসতে হবে, সবার আগে ভালোবাসতে হবে নিজের বাবা মাকে, নিজের ভাই বোনকে। বাবা মাকে কষ্ট দিয়ে, বাবা মাকে অপমান করে, তাদের মান সম্মান নষ্ট করে, আমি জানি না কেউ দেশকে ভালোবাসতে পেরেছেন কিনা, কিংবা কাউকে, কোনো মেয়েকে ভালোবাসতে পেরেছেন কিনা, আমার আই হ্যাভ ডাউট এনাফ, আমি জানি না। এটা আমি জানি না বলবো না, আমি 100% শিওর এটা সম্ভব না। সবার আগে নিজের বাবা মাকে ভালোবাসতে হবে, নিজের ফ্যামিলিকে ভালোবাসতে হবে, নিজের জীবনটাকে ভালোবাসতে হবে। আমি যদি নিজেকে শেষ করে দিই, ধ্বংস করে দিই, এটা তো আমি তো তাহলে নিজেকেই ভালোবাসতে পারছি না, তাহলে আমি তো, আমি কি দেশকে ভালোবাসি? ও এখানে এখানে এসে সন্ত্রাসী, ও যে আর্মস এর কথা বলল, আর্মস দিয়ে কি আসলে রাজনীতি করা যায়? আমি জানি না টিকে থাকা যায় কতদূর, আমার যথেষ্ট সন্দেহ আছে। আমরা চাচ্ছি যে ও এই জীবনটা থেকে ফিরে আসুক। অনেক কষ্ট করেছি একটা সময়, আমি, আমার মনে পড়ে এখনো, আমার বাচ্চাটা যখন ছোট, মাত্র 2 মাসের, বাসায় লোকজন নালিশ নিয়ে আসতো, ও এই করছে, সে করছে, আমি তখন বাচ্চাটাকে ছোট রেখে আমি রাস্তায় রাস্তায় ছুটতাম, এই থানায় যাচ্ছি সেই থানায় যাচ্ছি, চাচার কাছে ফোন করতাম যে কাকু ও এই প্রবলেম করছে, আপনি ওকে ধরে নেওয়ার জন্য আমি অনেকবার পুলিশ ফোর্স পাঠিয়েছি, আমার মনে আছে। আমার কাকা অনেক প্রভাবশালী ছিলেন, তো এইসব কারণে এমনও সব থেকে বড় প্রবলেম যেটা এই ও নষ্ট হয়ে যাওয়ার পেছনে আমার যেটা মনে হয় যে আমার মায়ের অতিরিক্ত স্নেহ মমতা ছেলের ব্যাপারে, উনি একেবারে টোটালি অন্ধ। ওনাকে আমাদের আমার কাজিনরা যদি বলতো যে ওনাকে যদি আমার কাজিনরা বলতো যে ওর বিরুদ্ধে কোনো কমপ্লেন করতো যে ও ওকে আজকে দেখছি ও সিগারেট খাচ্ছে কিংবা ও এই জিনিসটা করছে, আমার মা যে বলছে তার উপর বিরক্ত হতো। কিন্তু ছেলে এসে যেটা বোঝাচ্ছে প্রতিবার, এখনো কিন্তু আমার মা ওকেই বিশ্বাস করে। আমাদের কথা আমরা যদি ওকে ভালো করার কোনো চিন্তা করি, কোনো প্ল্যান করি, কোনো কিছু কিন্তু আমার মা কিন্তু গ্রাহ্য করে না। ওর এই এই আমার মায়ের ভালোবাসার সুযোগ নিয়ে ও কিন্তু এখন আমার এমন অবস্থা যে আমার মা ওর জন্য প্রায় কি বলবো, ওনার অসম্ভব অসুস্থ মুখের ভেতর কি একটা ইনফেকশন, এটা কি ক্যান্সার না কি আমরা ঠিক জানি না, অনেক হাতে পায়ে ধরছে। কাকু তুমি নতুন যে মা ট্রিটমেন্ট করাও, কিন্তু প্রবলেম হচ্ছে আমার মা ট্রিটমেন্ট করতে চাচ্ছে না কোনোভাবেই। আমার অনেক অভিমান, আমি কেন আমার ভাইকে কেন বকি, কেন শাসন করি, এসব কারণে কোনোভাবেই আমার মা ট্রিটমেন্ট করতে চাচ্ছে না। এটা
খান সাহেব এবং তার পরিবার এক পর্যায়ে মনে হচ্ছিল যে প্রচন্ড পরিশ্রম, প্রচন্ড ত্যাগ স্বীকারের পরে একদম রিক্ত হস্তে হয়তো পৃথিবী থেকে উনি ওনাকে যেতে হবে। আর আজকেও আমি আমার জায়গা থেকে দারুণ একটা শিক্ষা পেলাম যে মাদকের মাদকাসক্ত একটা ব্যাপার বা নেশা একটা জিনিস, যেটা দুইজন মানুষের মধ্যে যারা একই ওরসে জন্ম নেয় তারপর দুইজন মানুষের মধ্যে কতখানি পার্থক্য তৈরি করে দেয়। সজীবের বড় বোনের কথা শুনে মনে হচ্ছিল যে একটা মানুষের মধ্যে যে ধরনের পার্সোনালিটি থাকা উচিত, যে ধরনের মাইন্ডসেট থাকা উচিত, যে ধরনের ফিলোসফিকে সামনে রেখে বড় হওয়া উচিত, মেধা এবং মননের চমৎকার একটা সন্নিবেশন। আমি এক পর্যায়ে আশঙ্কাগ্রস্ত হচ্ছিলাম তাহলে কি সজীবের গ্রুমিংটা ঠিকভাবে হয়নি আর্লি এজ থেকে যে পরিমণ্ডলে সে মানুষ হয়েছে। কিন্তু ভাগ্যেশ তার বড় বোনকে আমি স্টুডিওতে ডেকেছিলাম বা তাকে আমি তার সাথে কথা বললাম, না হলে হয়তো আমি নিজেও হয়তো মিসগাইড হতাম যে তার গ্রুমিংটা হয়তো প্রপারলি হয়নি এরকমই ভাবতাম। কিন্তু এটা বোঝায় যায় সজীবের বোনকে দেখে যে কি চমৎকার পরিমণ্ডলে, কি দারুণ পরিবেশে তাদের বেড়ে ওঠা। কিন্তু কেউ যদি নিজেকে নিজেদের ইচ্ছে করে এই অন্ধকার পথকে বেছে নেয়, সেখানে আমি আপনি কেই বা কতটুকু কি ভূমিকা রাখতে পারি। কথা হচ্ছে আমরা চেষ্টা করি যে কোনো সমস্যাকে সামনে নিয়ে সমাধানে, আমরা চেষ্টা করি কিভাবে সমাধানের দিকে যাওয়া যায়। কিন্তু যখন কোনো নেশা আসক্ত কোনো মানুষ বা নেশাগ্রস্ত কেউ তাকে নিয়ে যখন কথা বলি, তখন আমি দ্বিধান্বিত হই। যে কথা বলছিলাম যে সবকিছু মিলিয়ে হাজারবার হয়তো সে প্রতিজ্ঞাবদ্ধ হবে, সে নিজেও জানে যে দেশ বিদেশের প্রায় 30-35 লক্ষ মানুষের সামনে সে কথা দিবে, কিন্তু যখনই দুপুর গড়িয়ে বিকাল হবে আবারও সেই বিকালের কাছে নিজেকে সমর্পণ করবে। তার বিনিময়ে যেখানে সে তার বাবা, তার মা, তার বোন এদেরকে ছুঁড়ে ফেলতে দ্বিধান্বিত হয়নি, সেখানে এই লক্ষ লক্ষ মানুষকে ছুঁড়ে ফেলাটা তার কাছে এমন কোনো অর্থ রাখে না। হয়তো সে কথা দিবে, বাট সেই কথার এক্সিস্টেন্স, সেই কথা কতটুক সময় বলবৎ থাকবে সেটা অবশ্যই সন্দেহের দাবি রাখে যথেষ্ট। লাস্ট যে ফোন কলটা এসেছে তার সাথে কি ফেন্সিডিল খাওয়া হয় মাইক্রোফোনে?
জি,
লাস্ট যে ফোন কলটা আসছে তার সাথে ফেন্সিডিল খাওয়া হয়, নেশা করা হয়?
লাস্ট যে ফোন কলটা এসেছে লিটমসি বাসা থেকে বড় ব্যাপার।
অন্য কেউ?
হ্যাঁ
করা হয়। নেশার পার্টনার?
জি।
শুনতেছে অনুষ্ঠান তাই তো
বলেছি শুনতে?
শুনতেছে নেশা, ধন্যবাদ। নেশা জিন্দাবাদ। আমাদের নেশাটা এই যে আজকের অনুষ্ঠানটা ওদের একটা নেশার ঘরোয়া একটা পরিবেশের একটা এন্টারটেইনিং এর পার্ট হবে, এটা ভেবে আপনারা কষ্ট পান যারা এখন শুনতেছেন। আমাদের শ্রোতা বন্ধু আপনাদেরকে বলছি, দারুণ ভাবে দিলাম। আর দিশের গলার টোনটা কেমন আসছিল রে, গাঞ্জা খেয়ে গেছিস বেটা, গলার টোনটা সেইরকম আসতেছিল যে এইরকম টোনে যদি তোর ওই মেয়ে কথা শুনতো কবে যে ফিদা হয়ে যেত। তুই তো বিখ্যাত হয়ে গেছিস বেটা, বলিস কি, হ্যাঁ বিখ্যাত হয়ে গেছিস। আমাদের এইরকম উদ্যোগ নিয়ে তারা হয়তো কোনো একটা নেশার টেবিলে বসে আমাদেরকে এরকম হালকা বানাবে আর এগুলো নিয়ে হয়তো ফান করবে। তারপরে সজীব ঘুরে আসুক বা না আসুক, যারা এরকম পথে আছে, যারা অ্যাটলিস্ট নিজে থেকে পুরুষ বলে দাবি করার শক্তি রাখে, যারা হিজড়া না, যারা নপুংসক না, যারা নিজেদের মায়ের কোলকে বাপের ঔরসকে নিজের ভালো লাগার কাছে বিক্রি করে দেয় না, এরকম যারা না, এমন কেউ যদি নেশাখোর আমাদের অনুষ্ঠান শুনে ঘুরে আসে, স্রষ্টার কাছে লাখো শুক্রিয়া, এ জীবন ধন্য মনে করব। কিন্তু আমি এটা মেনে নিয়ে অনুষ্ঠান করতে বসেছি সজীবকে। আমি জানি যে এই রাত পোহাবে, দুপুর গড়িয়ে আবার বিকাল আসবে, তার যে বন্ধু বান্ধবরা ফোন দিচ্ছে তাদেরকে নিয়ে মাস্তি করার একটা মুহূর্ত তৈরি হবে। বললাম কিসের গুরু, আমার করে দিলাম, আমার সাথে সাথে গুরু বাইসে গেছে, ও মনে হচ্ছে যে শালা ফিলিংস ফিলিংস করছে একজামা নাই, একদম ডিটেলস এ বলতেছে কেমনে চুল কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘামে, চুলকালে কতটুকু মজা পায়। এই একটা বিনোদনের পাত্রে পরিণত হবে এই আর কি, কাজের কাজ কিছুই হবে না, এর জন্য প্রতিজ্ঞাটা নিচ্ছি না। এর জন্য আমি আগে থেকে আপনাদেরকে আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি। শেষ মুহূর্তে লাস্ট কিছু কথা সজীব।
আসলে গুরু যে কথাগুলি বললেন, উনি হয়তো ওনার বাস্তব জীবনের ওনার আশেপাশে পরিবেশের অভিজ্ঞতা থেকে বলেছেন। আমার মনে হচ্ছে, আমি টু বি অনেস্ট, আমি হয়তো কথাগুলি গুছিয়ে বলতে পারিনি। আসলে গুরু যে কথাগুলি বললেন, আমি নেশা করে আসুলিয়া কালীগঞ্জ যাতে আমি ডাল খেতে পেন্সিল একটা দুইটা তিনটা না চার পাঁচটা গাড়ি একসাথে নিয়ে 15-20 জন,
ওই গল্প থাক দুই দফায় হয়েছে, এখন শেষের দিকে কিছু বলার থাকলে বলেন,
গুছিয়ে বলেছেন আমি পারিনি। আমি চাচ্ছি আমার মা বাবা তো পাগলই হয়ে গেছে, মা আর বোন গুলাকে যাতে আর কষ্ট না দিতে হয়। আমি
আমাকে কি এতখানি মানে চন্ডাল টাইপের মানে একটা স্ল্যাং ব্যবহার করবো তোদের অনুমতি নেই, বোধহয় মনে হয়নি আমাদের, হ্যাঁ যে কথা দিয়ে দিলাম মা বোন এই সেই, হ্যাঁ
না একবারে তো
সম্ভব মনে হয়নি,
একবারে তো সম্ভব না আপনাদের ভালোবাসা
এই এই কথা দেওয়া আর কম্বিনেশন দিয়ে বিপেসে তালা খোলা ওই বাসাতে করেন, এখানে সম্ভব না। আমি বহু পোড়খাও একজন মানুষ, 39-40 চলতেছে এই যে এখন, দেখলে যতটুকু ছোকরা মনে হোক না কেন 40 চলতেছে। আমি বিশ্বাস করি না, আননেসেসারি ওই কথা দেওয়ার কোনো প্রয়োজন নাই, শেষ করুন।
নেশাখোরদের ঘৃণা করে তো
ঘৃণা করিনি আমি, আপনার কথার উপরে আস্থা রাখছি না আমি, এবং স্ট্রেইট ওয়েতে এটা বললাম, অহেতুক যেটা পারবেন না যেটা করবেন না সে ব্যাপারে আমাকে মিসগাইড করেন না, অ্যাট লিস্ট আপনাকে আমি কোনো ভাবে অপদস্থ করিনি এমন কিছু বলেন।
খালি পরে আসতে পারে কিনা আপনি এখানে লাস্ট একবার
এ দেখার মানে বুঝেন,
অবশ্যই আমার 34 বছর বয়সে পা দিলাম আজকে
দেশ এবং বিদেশের 30-35 লাখ লোকের মাঝে নিজেকে ন্যাংটা করে দেয়া,
জি
যদি এটাতে আপনার কিছুই হয়তো যায় আসবে না,
আসবে আমি এখানে এসেছি আমার নিজের ইচ্ছা,
এই তো মজা, একটা মজার অংশ, কোন একদিন ফ্যান্সি রিল বা গাঁজার আসরে আলাপ হবে। ভয়েসটা তোর হেভি লাগতেছিল বেটা যখন তুই অডিওতে কথা বলছিলি, আর তুই এমন ঘোরায় ফেরায় কথা বলতেছিলি, নেশা ছাড়বে কি, আরো তো নেশা খাওয়া বাইরে গেছে তোর কথাতে মানুষের মধ্যে, এইভাবেই একটু মজা হবে তখন, কোন এক আসরের মজাতে পরিণত হবো আমরা, এই তো। যাই হোক অনুষ্ঠান শেষ করি, কিন্তু একটা কথা বলেছিলাম আমি, সেই কথাটা জাস্ট একটু রিক্যাপ করে অনুষ্ঠান শেষ করে দিই। কথা তোমাকে যেভাবেই বলি না কেন সাজিব, তোমার প্রতি অবশ্যই আমার একটা টান। এখন তোমার কথাগুলো শুনে আমি বাইদি ভাই, যখন তোমার কথাগুলো আমি শুনেছি, তোমার সাথে তো আমার কোনো কথা হয়নি, বাট শুনেছি এ ধরনের অ্যাডিক্টেড কেউ একজন আসবে, মহব্বতও বলতে পারো, একটা দুর্বলতাও কাজ করতেছিল, তো সবার কাছে আসতে হবে, সেই তাগিদ তো থাকি। এটা বললে হয়তো অত্যুক্তি হবে না, তোমার এই অসহায়ত্ব এবং যে পরিবারের ছেলে তুমি, আমার কাছে মনে হচ্ছিল যদি কিছুই হবে না, আমি 99% ধরে নিচ্ছি যেটা ঘটবে না, ইটস মিরাকল যদি ঘটে, বাট যদি ঘটে যায়, যদি অসম্ভব এই কাজটা বাস্তবায়ন হয়ে যায়, যদি ছেলেটা কাম ব্যাক করে, যদি ছেলেটা ইউটার্ন নেয়, কতগুলো জীবন একসাথে বেঁচে যাবে। এজন্য বহুত কষ্ট হচ্ছে আমার বসে থাকতে, বহুত সমস্যা হচ্ছে, তারপরও চলে এসেছিলাম যে এই আশা এই স্বপ্নকে নিয়ে, স্বপ্ন নিয়েই তো বাঁচে, যেমন বাঁচতেছে আপনার বড় বোন, আপনার মা পাগল প্রায়, আপনার বাবা হয়তো কোনো এক সময়ের জন্য মাথাটা ঠিক হয়, তখন হয়তো চিন্তা করে আমার ছেলে কি ঠিক হয়েছে, আবার হয়তো কিছু সময়ের জন্য আবার হারিয়ে যায় তার স্মৃতি। তো সবাই আমরা এরকম স্বপ্নের ভেতর দিয়েই তো যাই, সো আমিও এরকম একটি স্বপ্ন নিয়ে এরকম একটা, যেভাবে আপনাকে বলি না কেন, এটা তো আপনাদের ক্ষেত্রে, আপনার এখান থেকে ফিরে আসবেন না, বাট এরকম একটা স্বপ্ন মনের কোনো একটা গভীরে ছিল সত্যি, এরকম একটা অসহায়ত্ব বা এরকম একটা মমত্ববোধ আপনার প্রশ্নে কোনো একটা ছিল আমার, যে কারণে এত কষ্ট করে ফিরে আসে, যদি ফিরে আসেন। আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি একটা জিনিসই সবকিছু ফিরিয়ে দিতে পারে, সেটা হচ্ছে ইচ্ছা শক্তি, আর কিচ্ছু না, ইচ্ছা শক্তি আর শুধু ইচ্ছা শক্তি। প্রচন্ড কষ্ট হবে দুপুর গড়ালেই, প্রচন্ড ভালো লাগা আবার উন্মাতাল করে তুলবে, নেশার সে মাদকতা আপনাকে হাতছানি দিবে, চলে আয় সজী ভালো লাগার দেশে, ওইটার সাথে যুদ্ধ করার ইচ্ছা শক্তি, আর কিচ্ছু না, আর কিছুই না। এটা যদি কোনোভাবে সম্ভব হয় 2 মাস 4 মাস 6 মাস, তাহলে সবকিছুই সহজ, পৃথিবীতে যে কোনো নেশা ছাড়া সহজ। কঠিন যদি সবচেয়ে থেকে থাকে তাহলে আমার মনে হয় সিগারেট, কঠিনতম যদি থেকে থাকে, বাট ম্যাসিভ যে নেশা সেগুলো সবকিছুই ছাড়া সহজ। চিকিৎসা বিজ্ঞানও বলছে একটা সার্টেন টাইমের পর নেশার যে ধরনের উপকরণগুলো আমাদের ব্লাডের মধ্যে বিভিন্ন ধরনের সিক্রেশন তৈরি করে, সেইটা একটা সার্টেন টাইমের মধ্যে ব্লাড এই রিসাইকেল এই এই সার্টেন টাইমের মধ্যে সেগুলোর কার্যক্ষমতা কমে আসে। যেটা কখনোই কমে না সেটা হচ্ছে ভালো লাগা, যেটা মেখে থাকে মনের মধ্যে, ওই যে মাইক্রোতে করে যাওয়া, ওই যে অমুক জায়গায় খাওয়া, আর ওই যে সেই জায়গাতে এটা করা, এই ভালো লাগাটা মন থেকে যায় না, তাই আবার ওটা পেতে চায়। নেশার যে তীব্রতা সেখান থেকে মুক্তি পায়, কিন্তু ভালো লাগার ওই তীব্রতা থেকে সে মুক্তি পায় না, তাই ফিরে ফিরে যায়। আর সেইটাকে বিট করার একটাই একমাত্র উপায়, সেটি হচ্ছে ইচ্ছা শক্তি। যতই ভালো লাগুক, জীবনে কালে কালে বহুত বেলা হয়েছে, অনেক রক্তক্ষরণ হয়েছে আমার আমার পরিবারের সদস্যদের, আর না এখানে ফুল স্টপ, কালকের সকাল অন্যরকম সকাল হবে, আমি সজীব সামনে থেকে দেখিয়ে দেব আমার পক্ষে এটি সম্ভব। আমি আমার মতো জীবন কাটিয়েছি বহুদিন, যার পরিপ্রেক্ষিতে অনেকেই কষ্ট পেতে হয়েছে, সে আমি ইউটার্ন নিচ্ছি, আমার কারণে গর্ব পেতে হবে, আমাকে শুধু কিছু সময় দাও। তাহলে এগুলো সবকিছু বন্ধ করার জন্য সর্বশেষ একবার খাওয়া দরকার ফেন্সিডিল, জান ভরে, তার সাথে গাঁজা, লাস্টে প্যাথেড্রিন। কবে হবে সেদিন? কালকেই। মাথা নড়ালে কাজ হবে, ওই যে মাইক্রোফোনে বলতে হবে।
না, সর্বশেষ বললে, আমি দেখেছি এইভাবে অনেককে, যেই লাস্ট এই লাস্ট,
ওই কথাটা বলার জন্য আর কি, ওটা আর একটা ফিতরত আর কি, সেই কারণে কথাটা
ছিলাম। সর্বশেষ বলে কিছু নেই,
অনুষ্ঠান শেষ করব,
সত্যি 90%
অনুষ্ঠান শেষ করব,
10% হলো ডাক্তার,
অনুষ্ঠান শেষ করব। আমি চাইবো আর পূর্ব জীবনের অ্যানালাইসিস না করে তার বড় বোন এখানে উপস্থিত, তার পরিবারের সদস্যরা শেষবারের মতো তাকে বিশ্বাস করে সামনে আবার পথ চলা শুরু করুক, শুধু ভালোবাসার কথা, বেশি বেশি সময় তাকে দেয়া হোক, আরেকটা সুযোগ, যেহেতু 30-35 লক্ষ মানুষ একসাথে নতুন করে আবার বিশ্বাস রাখতে সাহস দেখাচ্ছে এখন এই মুহূর্তে, আর এতগুলো মানুষ একসাথে থাকলে আমরা জানি আল্লাহ রাব্বুল আলামিনের নিজেরও থাকাটা ফরজ হয়ে যায়, স্রষ্টা যদি তাই মনে করেন তাহলে অবশ্যই এরকম কিছু হতে বাধ্য। সম্ভব
90%
সম্ভব
100% সম্ভব,
ফিরে আসবে তুমি
মনের থেকে
ভাই আমার, ফিরে আসো বোনটার জন্য, ফিরে আসো,
আপনি যে
বাবার জন্য ফিরে আসো।
আপনাকে যদি আরো দশ বছর আগে পেতাম বা জীবনটাকে কোনো মতে রিওয়াইন্ড করতাম,
তাহলে তুমি আমাকে নেশা করে বানায় ছাড়তা। ফিরে আসো, ওসব কথা বাদ দাও, ফিরে আসো বাবা মা।
আমার বোন আমার মার জন্য, আমার পাগল বাবাটার জন্য, বোনদের যাতে শ্বশুর বাড়িতে আর অপমান না হইতে হয়।
শ্বশুর বাড়ি ভাবতে হবে না, শুধু তোমার শুরু সরাসরি বোন মা বাবার কথা চিন্তা করে ফিরে আসো, নিজের মতো করে, স্বেচ্ছাচারিতা করে। চৌত্রিশ বছর কাটিয়েছো, বাকি হয়তো গড়ায় যদি ২৬ বছর আর ধরি, আরে ২০ ২৫টা বছর, ওদের জন্য বাঁচো,
বিড়ালের মতো না আমার,
ওদের জন্য বাঁচো। অ্যাটলিস্ট ওরা যেন বলতে পারে যে না, আমার ছেলেটা এই পৃথিবীতে আমরা যে নিয়ে এসেছি ভুল ছিল না, এটা এটা একটা সাময়িক সময়ের হয়তো একটা মানে একটা একটা খারাপ সময় ছিল, সে ফিরে এসেছে।
আমার টাকা পয়সা চাই না, আমার শুধু চাই একটু স্নেহ ভালোবাসা।
আমরা সেই অনুরোধটা রেখেছি তাদের পরিবারের কাছে, তুমি ফিরে আসো
অবশ্যই।
একদিন অনুষ্ঠানে অবশ্যই তোমাকে নিয়ে সফলতার গল্প করতে চাই।
জি অবশ্যই,
ফিরে আসো।
বাবা
বিদায় নিচ্ছি বন্ধু, তোমাদের দোয়া তোমাদের ভালোবাসা এটার মধ্যে থাকতে বড় বেশি লোভী আমি এই বিষয়ে, তাই ফিরে ফিরে আসি। হ্যাঁ, সর্বশেষ কথা,
আমার মতো আর কেউ করবেন না নেশা। আমি যে ভুলগুলো করেছি, এই যুব সমাজ আপনারাই দেশের ভবিষ্যৎ, আমি যে ভুল করেছি শুনলেন আমার কাছ থেকে, আপনারা হয়তো এক সময় চুরি ছিনতাই করবেন, ডাকাতি করবেন নেশার জন্য, রড চুরি করবেন, মানুষের মুরগি চুরি করবেন, বদনা চুরি করবেন, এগুলো যাতে আর না করতে হয়। বাপ মাকে কষ্ট দিবেন না, ভাই বোনকে কষ্ট দিবেন না। রিকোয়েস্ট দেশের ভবিষ্যৎ আপনারা, আপনারা দেশের ভবিষ্যৎ ম্যাজিস্ট্রেট মিনিস্টার এমপি ডাক্তার ইঞ্জিনিয়ার,
চলে এসো বন্ধু মাটির টানে, তারুণ্যের জোয়ারে ভাসবে তুমি, ভালো লাগার সুর বাজবে তোমার মনে, আর বাঁধন হারা হব আমি মুক্তির গানে। এটাই তো তোমার দেশ, এটাই তো আমার দেশ, আমাদের ভালোবাসার বাংলাদেশ। ভালো থাকো সবাই।
বন্ধু, প্রোগ্রাম শেষ হয়ে গেল, গুরু এতেশাম চলে গেলেন এবং সজীব ভাই স্টুডিও থেকে চলে গেলেন, তবে আশা দিয়ে গেলেন এবং যে উনি ভালো হয়ে যাবেন, উনি আর নেশা করবেন না, নেশার জগৎকে পুরোপুরি না করবেন। ওকে, আমরা দেখব, আমরা অবশ্যই আশা করছি যে সজীব ভাই তার কথা রাখবেন, এবং অবশ্যই আমরা কোনো একদিন সজীব ভাইকে নিয়ে একটা ফলো আপ প্রোগ্রাম করব। এবং যেহেতু আমরা ফেব্রুয়ারি মাস থেকে, ফেব্রুয়ারির প্রথম রবিবার থেকে শুরু করছি আমাদের ফলো আপ প্রোগ্রাম প্রাণ আপ ভালোবাসার বাংলাদেশের, প্রতি রবিবার ঠিক রাত সাড়ে দশটায় এটি অনুষ্ঠিত হবে। ফলো আপ প্রোগ্রামগুলো আমরা আপনাদের সামনে উপস্থাপন করব। আর বন্ধু, এতক্ষণ আমাদের সাথে অনেকেই যুক্ত ছিলেন, অনেক 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 কমেন্ট করেছেন, অনেক এসএমএস করেছেন, অনেকভাবে আমাদেরকে সাপোর্ট করেছেন, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। এবং শেষ পর্যায়ে কিছু এসএমএস আমি পড়ব। যেমন আশরাফ গাজী লিখেছেন যে আমরা সজীবকে না, সজীবের খারাপ নেশাগুলোকে ঘৃণা করি এবং তার শুভকামনা করি। আছেন মন লিখেছেন যে সজীব ভাই এটাকে জীবন বলে না। আছেন মনির ভুইয়া লিখেছেন, সজীব তোমার জন্য শুভকামনা, আমি আশা করি তুমি একদিন অবশ্যই ভালো হয়ে যাবে, আল্লাহ তোমার মঙ্গল করুক। অবশ্যই বন্ধু, আমরা সেই আশাই করছি, সেই আশাই আমরা বসে থাকবো, অবশ্যই উনি ভালো হয়ে যাবেন। আর সময় এখন ঠিক রাত একটা বেজে ১৬ মিনিট, চলে যাব, চলে যেতে হবে, এবং আগামী সপ্তাহে ইনশাআল্লাহ আবারও কথা হবে আপনার সাথে, সেটা তো অবশ্যই। আর বন্ধু, যেতে যেতে বলে যাই যে আপনি আমাদেরকে টেক্সট করতে পারেন, আমাদের এসএমএস লাইন খোলা থাকবে ঠিক রাত ৩টা পর্যন্ত। আপনি যদি এখানটিতে আসতে চান, আপনার ভালোবাসার গল্প শেয়ার করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে সেটা হলো মোবাইলের মেসেজ অপশনে যাবেন এবং টাইপ করবেন গুরু, দেন স্পেস দিয়ে আপনার নাম, ঠিকানা, বয়স, পেশা সব কিছু লিখবেন, তারপর পাঠিয়ে দেবেন ১৬২৬০ এই নাম্বারটিতে। রাত ৩টা পর্যন্ত এসএমএস লাইন খোলা আছে, আপনি শুধু একবার না একাধিকবার আপনাকে এসএমএসটা করতে হবে। ওকে, অ্যান্ড ফেসবুকে আমাদের একটা ফ্যান পেজ আছে, www.facebook.com/dhaka-fm90.4, সেই ফ্যান পেজটিতে আপনি লাইক দিয়ে সংযুক্ত থাকতে পারেন বন্ধু আমাদের সাথে 24/7। এবং আমাদের যে পোস্ট দেওয়া আছে, সেই পোস্টে আপনি লাইক, কমেন্ট এবং শেয়ার সারা সপ্তাহ জুড়েই করতে পারেন। ওকে, সেটাই আশা করছি আপনার কাছ থেকে, এবং চলে যেতে হবে। তবে তার আগে আবারও আরেকটা কথা বলে দিচ্ছি যে অনেক বন্ধু আমাদের প্রোগ্রামগুলো মিস করে যান এবং তারা আফসোস করেন, সো তাদের উদ্দেশ্যে বলতে চাই যে আমাদের একটি নিজস্ব ওয়েবসাইট আছে, www.dhakafm904.com। এই ওয়েবসাইটে আমাদের সমস্ত প্রোগ্রামগুলো আপলোড করা থাকে, সো আপনি যখন তখন ইচ্ছে করলেই আপনার পছন্দ মতো আপনার আমাদের প্রোগ্রামগুলো ডাউনলোড করে শুনতে পারবেন। এবং যারা দেশের বাইরে আছেন, দূর দূরান্তে আছেন, তারা ইচ্ছে করলে এই ওয়েবসাইটটিতে এসে অনলাইনে শুনতে পারবেন আমাদেরকে একদমই লাইভ। সো আর কথা বাড়াচ্ছি না, চলে যাব, চলে যেতেই হবে, বিদায় ঘন্টা বাজিয়ে দিয়েছি। এবং যেতে যেতে সবার উদ্দেশ্যে অনেক অনেক শুভকামনা এবং ভালোবাসা, ভালো থাকবেন।
This track was downloaded from FusionBD.com.